exclusively on FusionBD.com.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞানশীল রহস্যের জট খুলছে প্রতিনিয়ত, আর যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের দর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
দরের 153 পর্ব আমরা শুরু করছি, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ওকে রেজা ভাই, আপনার প্রেজেন্স তো প্রথমেই আমরা আমাদের শ্রোতা যারা আছেন তাদেরকে বুঝিয়েছি, তারপরেও আপনি একটু হাই হ্যালো বলে দেন, কারণ অনেকেই মনে করে যে আপনি স্টোরির একেবারে শেষের দিকে স্টুডিওতে ঢোকেন।
না না, আসসালামু আলাইকুম। আসলে আমি থাকি, আমি এখন আমাদের যেটা ইক্লিপস একটু চেঞ্জ হচ্ছে আসছে, আমি আগে শুনি পুরো স্টোরিটা, শোনার পর তারপর আমি বলি। আগে আমি স্টোরি মাঝখানে মাঝখানে প্রশ্ন করে অনেক সময় গেছে বিভ্রান্ত হতো,
একটু সেই জিনিসটা এখনো আছে কিন্তু ইন এ ডিফারেন্ট ফর্ম। আপনার সঙ্গে একটু পরিচিত হই।
আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, মোবাইল মানে গাজীপুর মোবাইল থেকে।
একটু জানতে চাই যে কি ধরনের আনইউজুয়াল বিষয়গুলো আপনার সঙ্গে ঘটতেছে যে কারণে আজকে আপনি দরে আসছেন?
অ্যাকচুয়ালি আমি মসজিদের ইমামতি করি।
জি,
আসলে অ্যাকচুয়ালি আমার ছেলের বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইছিলাম।
জি বলুন।
তো ছেলেটাকে আমি বিভিন্ন জায়গায় ঝাড়ফুঁক দিই, মানে মাঝে মধ্যে বিভিন্ন কাজে যাই, ঝাড়ফুঁক দিই।
আপনি ঝাড়ফুঁক দেন?
হ্যাঁ, মাঝে মধ্যে আর কি, মানে সিম্পল এরকম কোনো সাধনা জগতে না, সিম্পল আমার কাছে আসে ইমাম হিসেবে একটা পরে দিয়ে দিই এরকম।
ওকে, দোয়া পরে ফুঁ দিই।
হ্যাঁ, দোয়া পরে ফুঁ দিয়ে দিই, এই পর্যন্ত আমার সীমাবদ্ধতা।
ওকে,
আর যখন ওই যে আমার রিলেশনের যে উনি আমার সাথে আসছে, ও যদি মারাত্মক কোনো কিছু হয়ে যায়।
আচ্ছা, তো আপনি আপনার পরিচয়টা একটু দিবেন প্লিজ। প্রচুর পান খান আপনি
এবং আমার পান। আসসালামু আলাইকুম। প্রথম হলো রেডিও এফএম 89.2 এই চ্যানেলকে বা এই মিডিয়াকে অভিনন্দন জানাই। আমার মতন একেবারে নগণ্য একজন ব্যক্তি, একেবারে এই গ্রামগঞ্জের থেকে নিয়মিত আপনাদের গ্রাহক থাকার পরে, অনেক চিন্তা ভাবনার পরে আমার এই নগণ্য ব্যক্তি হিসাবে ডাকছেন এই জায়গায়। এই জন্য এই পুরো মিডিয়াকে, পুরো চ্যানেলকে, বিশেষ করে কিবরিয়া ভাই, রাজা ভাই, এদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আধ্যাত্মিক লেনে ঢুকছি, প্রথম হইলো আমার আব্বা হুজুরের হাত দিয়া। আমার আব্বা হুজুরের বয়স এখন চলতেছে 107 বছর, আলহামদুলিল্লাহ এখনো উনি খুব ভালো সত্য আছে। আব্বা হুজুর আর কাজ কাম করে না প্রায় 15-20 বছর যাবৎ। আব্বা হাত দিলে আমি আশা বন্ধারে কই আসছি করতেছি। এরপরে আব্বার কাছ থেকে শিখছি যতটুকু শেখার দরকার, তার পাশাপাশি আমি ইন্ডিয়া থেকে কিছু এ ব্যাপারে অভিজ্ঞতা নিয়েছি, কাজ করছি, তার পাশাপাশি অন্য স্বপ্ন যোগের মাধ্যমে কিছু জিনিস পাইছি। এরকম কিছু জিনিস নিয়ে আমি গোড়া বাংলাদেশ জুড়ে আলহামদুলিল্লাহ দৌড়াদৌড়ি করি, কাজ করি। এই অবস্থায় মোটামুটি এদের উপরে আমার জীবিকা নির্ভর বর্তমানে। যেমন স্বামী স্ত্রী অমিল, ছেলে মেয়ের সাথে মিলাইতে হবে, মেয়ে ছেলের সাথে মেয়ের মিলাইতে হবে, এদের ক্ষেত্রে আমার কিছু জিনিস কিনতে হয়, কিছু কাজ করতে হয়, 15 দিন কষ্ট করতে হয়, 1 সপ্তাহ কষ্ট করতে হয়। এমনিভাবে এদের কাছ থেকে টাকা দেখা গেল এখানে 500 খরচ নিয়ে আমার 2000 দেওয়া লাগে, খুশি হয়ে যাওয়া। 15 বছর ধরে সবচেয়ে মজার ঘটনা হইল, বিশ্বের যেই কোনো জায়গায় একজন লোক থাকে, এই লোক থাকার পরে এই লোকটাকে যদি আমি মনে করি যে হঠাৎ করে ব্যথা হচ্ছে যে কোনো জায়গায় শরীরে, পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত, আমার একটা তদবির আছে, একটা আয়াত আছে, এটা পড়বো পড়ে এই জায়গাটার মধ্যে মোবাইলের মাধ্যমে যে লোকটা যে জায়গায় ব্যথা সেই জায়গায় ডাইন হাতের বুড়ি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবো, মোবাইলের সাউন্ডটা বাড়াইবে ওই জায়গার মধ্যে চাপ দিয়ে ধরার পরে তার যে ব্যথাটা যে জায়গার মধ্যে বা যে সমস্যাটা আছে আমি 1.5 থেকে 2 মিনিট সর্বোচ্চ ফুদিব, আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবান, সাথে সাথে এই জায়গাটা একদম পানির মতো ঠান্ডা হয়ে যাবো, না ব্যথা থাকবে না। এটা একেবারে পরীক্ষিত ব্যাপার। এটা যদি আপনি বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আমার এটার ব্যাপারে চ্যালেঞ্জ করেন, আলহামদুলিল্লাহ এটার উপরে চ্যালেঞ্জ।
আমার একটা সাথে পেশেন্ট আছে অলরেডি, তার গায়ে ব্যথা চিরাং থাকে, যদি অনুমতি হয় আপনার আমরা ট্রাই করব।
নিশ্চয়ই, যদি অনুমতি না আমরা আজকে অনেক কিছু ট্রাই করবো। আমার কেন জানি মনে হচ্ছে ডর আজকে শুরুতেই অন্যরকম হয়ে গেল, এবং উই শুড টেক দিস ভেরি সিরিয়াসলি, বিকজ নট অনলি হিম, বাংলাদেশের এরকম অনেকেই আছেন যারা এটা দাবি করেন, তাদের জায়গা থেকে সেটা সত্য না মিথ্যা সেটা আমরা প্রশ্ন করে তাদের কাছ থেকে জানতে চাইতেই পারি, বাট দিস ইজ আওয়ার সোশ্যাল রিয়েলিটি, লেটস টেক দ্য চ্যালেঞ্জ। নামটা একটু বলেন।
আমার নাম আব্দুল আজিজ।
আব্দুল আজিজ, সেটা হচ্ছে যে আপনি যেহেতু রেডিওতে এসেছেন, অসংখ্য মানুষ আপনাকে শুনছে, সেটা এখানে জ্ঞানীগুণী মানুষ থেকে শুরু করে সুশীল সমাজের লোকজন থেকে শুরু করে আমার মতো মানুষ আছে, একেবারে সাধারণ পর্যায়ের মানুষ আছে, রেজা ভাইয়ের মতো মানুষ আছে, সবাই এখানে শুনছে, সবার কাছে গ্রহণযোগ্য হয় আপনি যে বিষয়টা তুললেন এখানে, সেজন্যই আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আপনি যেই ব্যাপারটা বললেন যে আপনি স্বপ্নযোগে পেয়েছেন এবং একই সাথে আপনার বাবার কাছ থেকে পেয়েছেন, 15 বছর যাবৎ আপনি সাধনা করছেন, এটা তো এমন না যে কেউ সাধনা করলে এটা অর্জন করতে পারবে না, বিষয়টা কি এরকম নাকি শুধুমাত্র আপনার জন্যই এটা প্রযোজ্য?
না না, এটা এটা কেন হবে, যেমন বাজারে একটা জিনিস উঠলো, ইচ্ছা করলে একজন এটা কিনে নিতে পারবো না, টাকার একটা ব্যবসা আছে জিনিসটা, এরকম না। আমার এই জিনিসটা আল্লাহর তরফ থেকে, আল্লাহ যখন ইচ্ছা করছে, আল্লাহ যখন হুকুম হয়েছে, আমার আল্লাহ মিলাই দিয়েছে, আমি পাইছি। আমার মতো যেমন অনেক হাজারো লোক আছে, এদের মাধ্যমে অনেকে বিভ্রান্ত হইতেছে, আবার অনেকে মনে করে আমার মধ্যে আমার মাধ্যমে বিভ্রান্ত হইতেছে, তারা আমার কাছে আসে না, দেখে না, যখন বাস্তবে আসে বুঝে তখন বুঝতে পারে যে আসলে এই হুজুর কাজ করতেছে, এটা সত্য না মিথ্যা।
না, এখন আমাকে একটু বলেন তরিকাটা কি, আপনি যেটা বললেন যে আপনি বাবার কাছ থেকে পেয়েছেন কিংবা আপনি 15 বছর যাবৎ সাধনা করেছেন, আল্লাহ তো তার যে ধর্মবিধান সেটা তো প্রত্যেকটা মুসলমানের জন্যই তিনি একই রকম ভাবেই সেটা প্রযোজ্য করেছেন, তো সেই জায়গাটা থেকে আপনি বিশেষ ক্ষমতার অধিকারী। আপনার কথা যদি আমরা মনে ধরেই নিই, সেটা হচ্ছে আপনি মোবাইলে টিপ দিচ্ছেন মানুষের ব্যথা ভালো হয়ে যাচ্ছে, এটা তো বিশেষ ক্ষমতা, এটা আমার নাই কিংবা রেজা ভাইয়েরও নাই, তো সেই জায়গাটা থেকে আপনি এটা কিভাবে অর্জন করেছেন, কিভাবে পেলেন?
পরীক্ষাটা আমার আল্লাহ স্বপ্ন যোগে পাওয়াই দিছি, এই জিনিসটা আমি একেবারে টোটালি স্বপ্নের মাধ্যমে পাইছি, তবে এখানে মজার ঘটনা
আমি একটু একটু ইন্টারাপ্ট করি, স্বপ্নের মাধ্যমে আপনি যে পেয়েছেন এই পাওয়ার ঘটনা কি এরকম ইসলামে আর কারো কোনো বড় আলেম আপনার জানা মতে যারা স্বপ্নের মাধ্যমে এরকম অনেক কিছু পেয়েছে এবং সেটার বিষয়ে ইসলামে একটা স্বীকৃতিও দেওয়া হয়েছে, এরকম কোনো বিষয় কি আপনি জানা মতে আছে?
আপনি যে কথা বলছেন ধন্যবাদ, এটা আসলে বিভ্রান্তমূলক জিনিসটা ছড়ায় জায়গা, যে মোবাইলে ঝাড়লাম, না এক মিনিট, মোবাইলে ঝাড়লাম, ধারার পরে ব্যথা ভালোই গেল গা, যে বিটাল সামনে শুনতে চাই ঘটনাটি
পানির ব্যবস্থা করা হবে আপনার জন্য, আপনি বলেন। হ্যাঁ,
ঘটনাটি এরকম, আপনার আল্লাহ আমারে ঘুমের মাধ্যমে স্বপ্ন চোখে পাওয়াইছে, ঠিক এটা জারার পরে যারা অবস্থায় চাইলে না পয়সা তার কাছ থেকে চাওয়া যাবে না, এটা স্বপ্নের মাধ্যমে পাওয়া।
আমি যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নটা বোধহয় আপনি আপনি বুঝতে পারেন। আমি জানতে চাচ্ছি যে আপনি, আমরা ধরে নিচ্ছি যে আপনি বড় মাপের আলেম
এবং
আপনি নগণ্য মানুষ, আপনি যেটা বলছেন আপনার প্রত্যেকটা জিনিসের প্রতি আমরা রেসপেক্ট রেখে জানতে চাই যে আপনি যেটা বললেন সেটা তো ইসলামের দলিল, দালিলিক তো কোনো প্রমাণ আছে কিনা আপনার জানা মতে, আপনার আগে?
না, আমার আমার জানা শর্ত নেই, তবে এরকম আছে, অনেক আলেমুলা লোক, অনেক নবী ওলামে কেরাম সাহাবা, তারা বিভিন্ন জিনিস স্বপ্নের মাধ্যমে পাইছে।
বা কোথায় পাইছে, প্রমাণ কোথায়?
প্রমাণ এইটার জন্য তো অনেক সময় দরকার, আপনি
যেটা আপনি 15 বছর যখন সাধনা করেছেন, আপনি আপনার কাছে প্রমাণ থাকবে না বিষয়টা কেমন হয়ে গেল, আজকে লাখ লাখ মানুষ শুনতে
যন্ত্র মতো না, কারণ আমি তো এটা থেকে কারো কাছ থেকে কোনো বেনিফিট নিচ্ছি না, সে তাৎক্ষণিক উপকার পাইছি, সে চলে
যাচ্ছে। না না, আমি তো শেষ করে হজির সাহেব, হজির সাহেব, বেনিফিটের বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি যখন এই বিষয়টা মানুষের মধ্যে ছড়াচ্ছেন তাদেরকে তো বিশ্বাস করে আপনার কাছে আসতে হচ্ছে, যে আপনার কাছে বিশেষ একটা, এই যে ভদ্রলোক আজকে আপনাকে কিনে নিয়ে এসেছেন, আপনাকে ভাইয়ের চেয়েও বেশি আপন মনে করে, তো আমি যখন আপনার কাছে যাব, আপনি যেই ধরনের হাদিয়া বা যেটাই বলেন না কেন যেটা আপনি আমাকে দিবেন, আপনার প্রতি সম্মান দেখে আমি জানতে চাচ্ছি, আমার জানার তো অধিকার আছে। তো সেই জায়গাটা থেকে আপনি যেটা করছেন ইসলামী তরিকা নিয়ম অনুযায়ী করছেন, তাই তো? আমি সেটাই জানতে চেয়েছি যে ইসলামের কোন জায়গায় এরকম কোন নিয়ম কানুন আছে কিনা যেটার আপনি একটা দালিলিক প্রমাণ আপনাকে দেখাতে পারবেন, যে স্বপ্ন যদি কেউ এরকম বিশেষ কিছু পায় এবং সেটার মাধ্যমে সে ট্রিটমেন্ট করতে পারে, এই মোবাইলে টিপ দিয়ে মানুষের ব্যথা।
জি ভাই, আপনি যে কথা বলছেন এটা আসলে আমার এরকম এতটুক পর্যন্ত জানা নাই যে এরা স্বপ্ন যুগে এরকম পাইছে, তবে হ্যাঁ আমি আমার জানার শর্তে অনেক আমার মতন লোক পাইছি, আমার সাথে আরো ভালো ভালো লোক, আমার সাথে আরো বেশি ভালো লোক,
এটা আমরা স্বীকার করছি যে আপনার মতো লোক আছে অনেকে।
জি, আর আমার আমার মতন লোক আছে বলতে ঠিক ব্যাপারটা এরকম ভাবে নিয়েন না, আর অনেক মহিলাও দেখছি এরা যেমন কুকুরে কামড় দিছে, এটার জন্য ওই যে বেগুন 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 খেত থেকে বেগুন ফুল নিয়ে আসে, তারপরে এই যে পুরান গুড়
যেটা,
পুরান গুড় যেটা, এই পুরান গুড় এবং এই ইডিয়া, এটা 3 দিন পর্যন্ত খালি পেটে খাওয়াই দিলে কুকুরের যে বিষ ব্যথা এটা নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, এরকম লোক আমি অনেক পাইছি। উনি আমার এই জিনিসটা শিখাইতে চাইছিল, বলছে স্বপ্নে পাইছে, আবার স্বপ্নে রেজাল না ভাইয়া, আমি আপনাদের শিখানো সম্ভব না, এ ভদ্র মহিলা যাদেরকে দিয়েছে আমি নিজেদের কাছ থেকে অনেক লোকের ট্রিটমেন্ট করেছি।
কি ব্যাপারটা ইজি করে দেই, মানে উনি জানতে চাচ্ছে একটা ব্যাপার যে আমাদের নবী রাসূলের ক্ষেত্রে আলাদা, ওরা মহামানব, এছাড়া যারা উলামায়ে কেরাম যারা এই জন্মে আছে বা আগে জন্মে ছিল, তারা কি কখনো কোনো চিকিৎসা, যার ফুকের মানে অনুমতি আছে, হ্যাঁ, যদি এটা সহি হয়, কোরআন শরীফ ঠিক হয়, এমন কোন হিস্টোরি বা এমন কোন রেফারেন্স বা এমন কোন কিতাব আছে কিনা যে কিতাবে লেখা আছে যে অমুক সাহাবি বা অমুক ওলামাই কেরাম বা অমুক তাবেইন স্বপ্নযোগে একটা জিনিস পাইছে, ওটা দিয়ে মানুষকে ট্রিটমেন্ট করছে?
জি ভাই, আজকে আমার যে প্রশ্নটা বলতে আপনারা
জানার জন্য,
মানে যে জিনিসটা জানতে চাইতেছেন এটা রেফারেন্স কি আমার অন্য আরেকদিন সময় দিতে পারেন?
আপনি সাধারণের মধ্যে আছেন, আপনি বাবার কাছ থেকে পেয়েছেন, আপনি যেটা বললেন, আপনি যেটা করছেন সেটা ধরে হয়তো মানুষের উপকার হচ্ছে, আমি যেহেতু আমি দেখিনি আমি নিশ্চিত না, কিন্তু যেহেতু এগুলো ইসলামিক তরিকার মধ্যে নিয়ে এসে আপনি আপনার জায়গা থেকে জিনিসটা মানুষকে বোঝাচ্ছেন, সুতরাং আমার জানার অধিকার আছে যে ইসলামে এই জিনিসটা আছে কিনা। আপনি 15 বছর যখন সাধনা করছেন আপনার তো এটা জানার থাকার কথা যে এটা এগুলোর নিয়ম কানুন এগুলো আছে।
আসলে ঠিক জিনিসটা আপনি যেভাবে নিচের কি দিয়ে ভাই,
আমি আমরা মনে তর্ক করছি, ইসলামে এটাও আছে, না আমরা তর্ক করছি, কারণ ইসলামে এটাও আছে, যতদূর জানি যে আমার যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে খুব সুন্দর করে বলতে পারি যে হ্যাঁ আমার এই বিষয়ে আমার জানা নাই, আমি ভবিষ্যতে জানি,
বললাম যেটা আমার এই মুহূর্তে জানা নেই,
তার মানে আপনার এটা জানা উচিত, নইলে আপনি যেসব কাজ করছেন সেগুলো ইসলাম পরিপন্থী হতে পারে,
হতে পারে
হতে পারে, তার মানে সেটা মানুষকে ঠকানো হতে পারে,
ঠকানো হতে পারে।
আমার একটা প্রশ্ন আছে ভাই,
বলেন।
ছোট প্রশ্ন আছে, ছোট্ট প্রশ্ন, আপনার বাবার কাছ থেকে আপনি পাওয়ারটা পেলেন,
জি,
এই ব্যাপারে কোন কোন স্টোরি আছে কিনা বা কোন রেফারেন্স,
কেউ কারোর কাছ থেকে কোন পাওয়ার দিতে পারে
কিনা, ট্রান্সফার হয় কিনা, নবী তার ছেলেকে বা মেয়েকে পাওয়ার দিয়ে গেল, বা কোন ছয় সাজাল তার সন্তানকে পাওয়ার দিয়ে গেল,
বিশেষ শিষ্যকে কোন পাওয়ার দিয়ে গেল,
আসলে যত রকমের এই ধরনের আধ্যাত্মিক লাইনে আছে, যারা ওস্তাদ ছিল, যারা এদের পীর ছিল, যারা এদের গুরু ছিল, যারা এর খেদমত তালাবি করতো বা যারা সাথে ছিল সবসময় দীর্ঘদিন যাবৎ, এই হুজুরের ওস্তাদের খেদমত তালাবি করে গেছে, এর মাথায় হাত রাখা কিংবা এর কিছু অবস্থান বুঝ দিয়া কিছু জিনিস লিখে দিয়া এরকম ভাবে তার একটা তরিকা ধরাই দিয়া যায়। এইভাবে
রেফারেন্স আছে কিনা আপনার?
সেটা হচ্ছে উনি আসলে মানে এলেমের দিক দিয়ে মানে হাদিস কোরআন এরকম বিষয় নিয়ে উনি যতটা অভিজ্ঞতা না, উনি আসলে ওই যে বাপের দ্বারা যেটা পাইছে অনুমতি দিছে যে তুমি করতে পারো বা করো একটা জিনিস।
আপনাকে কিন্তু অসম্মান করছি না, আমরা আমরা কিন্তু পুরাছিন, আপনি এখানে সাহস করে এসছেন, সেই জন্য আপনার প্রতি আমার রেসপেক্ট। আমি যদি এটা ওপেন বলি যে এরকম অনেকেই সাহস করে আসতে পারবে
না,
আমি সেই জায়গা থেকে আপনাকে রেসপেক্ট করছি, কিন্তু আমি সিনারিওটা বোঝানোর চেষ্টা করছি। এগুলো যদি মানুষ আপনাকে প্রশ্ন করে যে আপনি কিসের মাধ্যমে পেয়েছেন, আপনি বলেন যে আপনি স্বপ্নের মাধ্যমে পেয়েছেন, আপনি আল্লাহ আসলে যে আপনি আল্লাহর নাম নিলেন একটু আগে স্বপ্নের মাধ্যমে আল্লাহ আপনাকে দিছে, এইরকম কোথাও কোনো কোরআনে কিংবা হাদিসে এরকম কোনো কোথাও কোনো আপনার জানার মধ্যে কোনো রেফারেন্স আছে কিনা যে আল্লাহ কাউকে খুশি হয়ে স্বপ্নের মাধ্যমে?
আমি জানি নাই,
বলেন
না, এটা আমার জানা নাই।
তো আপনার জানা নাই, তাহলে আপনি মানুষকে এভাবে বছরের পর বছর ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছেন? আপনি
ট্রিটমেন্ট উপকার হচ্ছে, আমি কোনো বেনিফিট নিচ্ছি না। মানুষ একজন কত বছর আগে, 10 বছর আগে উপকার পাইয়া 10 বছর পরে সে বিদেশ থেকে লোক পাঠায় গিয়ে বলছে আমার ছেলে মাথা ব্যথার জন্য অস্থির, সে মাথার মধ্যে ওয়ালের মধ্যে বাইরে হইতেছে, ভাই আপনি এটার জন্য ট্রিটমেন্ট নেই, ওইখান থেকে সে ফোন করছে 10 মিনিট 15 মিনিট পরে বাড়ছি বাড়ার পর আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবান রুগী সুস্থ, ওই রুগী ওইখান থেকে বলতেছে
হয়তো আল্লাহর কালাম পরে ফোন দিয়েছে, আল্লাহ এটা
আল্লাহ হয়তো কবুল
করবে, ভাই 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 ওইখান থেকে সে ফোন 10 বছর আগে ট্রিটমেন্ট করেছে আমার দিয়া, সে আবার সে আছে সৌদি আরবে, ওইখান থেকে বলতেছে যে ভাই আমার এই অবস্থা চিটাগাং থেকে,
ওই ভাই আমার একটু প্রশ্ন করি, আপনার আপনার কেসে এরকম কোন রোগী নাই যাদের রেজাল্ট ভালো আসে নাই?
হ্যাঁ আছে।
আচ্ছা, তাহলে আপনার মধ্যে যদি আধ্যাত্মিক শক্তি থাকে, আমরা জানি অনেক সময় ওষুধে কাজ করে না কারণ সেটা আধ্যাত্মিক না, আধ্যাত্মিক শক্তি থাকলে তো 100% কাজ করার কথা।
এখানে এখানে আপনি যে প্রশ্নটা করছেন, একমাত্র পৃথিবীর মধ্যে ফেরাউনের একটা জ্বর সর্দি ঠান্ডা কফ কাশ কিছুই হয় নাই।
আমি যেটা
আপনি আপনি কথায় যাচ্ছি, আপনি অতি চালাক, এত চালাক যেটা আপনাকে ধরতে গিয়া একজন মানুষ একজন লোক একেবারে বিভ্রান্ত হয়ে যাবে, সেটার ক্ষেত্রে আপনাকেও কিছু অবস্থানের মধ্যে আগাইতে হবে,
আমি
বিভিন্নভাবে অ্যাটাক করতে হবে, আপনি যে অ্যাটাক আপনি সরাসরি করেন, আমি পিছন দিয়ে অ্যাটাক করতেছি, দেখি আপনি তো ধরা যায় কি না।
অ্যাটাক করছেন জাস্ট পাবলিক, মানে আপনার কথা
মানে ভাইয়া স্পিরিটটা বেশি
পরিমাণে কথা বলতে হয়, আমি আপনার পক্ষে আছি মানুষ যাতে অ্যাটলিস্ট জানতে পারে ব্যাপারগুলো, অনেকেই জানে না, অনেকেই বিভ্রান্ত হচ্ছে, হ্যাঁ অনেকেই বিভ্রান্ত হচ্ছে, জাস্ট কিবরে ভাই আপনাকে প্রশ্ন করা মানে হচ্ছে জনগণ জানুক আসলে ব্যাপারটা কি
না। ঠিক আছে, আপনি উনি যেইভাবে প্রশ্ন করতেছে এই প্রশ্নের উত্তরটা এবং এইখানে সরাসরি এইভাবে কেউ বলবো এই সাহস খুব কম, বাংলাদেশের মধ্যে যদি 10 জন মানুষ থাকে 9 জনই ঘুরে যাবো, গা একজন আইসে উনির সাথে কয়েক কথা বলতে পারবো, সেই কিবরিয়া ভাই লইটা এদের সাথে কথা বলতে গিয়ে তো হিসাব করতে হবে। আমি যেটা বাস্তব
আপনি যেটা বলছিলেন যে আপনি ট্রিটমেন্ট করলে কিছু মানুষ ভালো হয় না,
হ্যাঁ এরকম হইতে পারে, হ্যাঁ যে কথাটা বলতে চাইতেছি ওই ফেরাউনের কোন ধরনের অসুস্থ হয় নাই, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়েছে। আবার আল্লাহ রাসূলের সর্বশেষ যখন মৃত্যু হবে, সর্বশেষ যখন মৃত্যু হবে তখন জ্বর অবস্থায় মৃত্যু হয়েছিল।
ফেরাউন জ্বরে না, ফেরাউন পানিতে ডুবে মরছে।
জি জি বলতেছি ফেরাউন অসুস্থ না, বলছে আল্লাহ রাব্বুল আলামিন শেষ গজবে তার মৃত্যু দিয়েছিল। ওই যারা ইহুদি না স্যার এদের কোনো সময় এরকম হবে না, আর যারা ইসলামিক ধর্মী চেয়ে আছে আল্লাহ আল্লাহ রাসূল মানে এদের বিভিন্ন ধরনের সমস্যা হইতেই পারে, এটা কোনো ইমানি পরীক্ষা। আমি দশটা কাজ করবো দুইটা আমার ভুল হইতেই পারে, দুটো হবে না। তো আমি যদি পুরো দশ টুকি তাহলে তো আমার উপরে মানুষকে পরিপূর্ণ ইমান নিয়ে আসবে, তাই সেরে কি হবে? তাহলে আমি তো কুফুরির কাজটা চলে গেলাম।
মানে আপনি এখন যেটা করছেন সেটা কুফরি না, আপনি সেটা প্রমাণ করবেন?
100% কুফরি না, আমি সম্পূর্ণ আল্লাহর কালাম দিয়ে কাজ করছি। যদি কোনো পৃথিবীর বাংলাদেশের কোনো আলেমুল আলম যদি প্রমাণ করতে পারে যে আমি কোনো ভেদায়ত কিছু করছি, যত বছর জেল দেয় আমার এই সরকার, আমি স্বেচ্ছায় নিজে ইচ্ছায় জেলে থাকি।
আচ্ছা দাঁড়ান, আপনি নিজেই নিশ্চিত নন যে যে পদ্ধতিতে আপনি মানুষকে কথাটা বলতেছেন স্বপ্নের মাধ্যমে পাইছেন, এটা কোরআন হাদিসে আছে কিনা? আপনি সেটার উপরেই বিজনেস করতেছেন, তো সেই জায়গাটা থেকে আপনি যে কাজটা করছেন, আপনি যদি জানেন না যে কোরআন এবং হাদিস আছে, আপনি কিভাবে নিশ্চিত হলেন এটা কুফরি না?
ভাইয়া আপনি আমার আমার পাশের ভাই যেই কথাটা আপনাকে বলছি কিছুক্ষণ আগে, এই জন্য বললাম আপনি সরাসরি অ্যাটাক করেন, আমি পিছন অ্যাটাক করতেছি বিস্তার কি দিয়ে স্যার, এটা একটু শুনেন আর একটু ভালো করে। আমি এলএমের দিক থেকে একটু দুর্বল, আপনি যে কথা আমার,
তাহলে আপনি এলএমের দিক থেকে দুর্বল হলে আপনি কিভাবে নিশ্চিত হন যে জিনিসটা কুফি না? আপনি আমার প্রশ্নটা এটাই,
আমি এটা ভালো ভালো আলেমুলের সাথে পরামর্শ করছি, ভালো ভালো দিনই যারা মুফতি মুয়াদ্দেস যারা দেশে বিদেশে ওয়াজ মাহফিল করে বেড়ায়, যাদের সাথে কি ইসলামিক লোকেরা চলাফেরা করে, যাদের মাধ্যমে এই হাজার হাজার শত শত লোক মানুষ উড়া বসা করে।
কোরআন হাদিস যদি না জানি আমরা, তাহলে তো আলটিমেটলি উনি ভালো বলছেন না মন্দ বলছেন, বিশ্বাস করুন
যে চিনবো এটাকে কোরআন থেকে চিনবো, নট পাবলিক থেকে চিনবো। আলেম কি করতে আমরা দেখবো, আমরা কোরআন কি বলছি?
হুজুর আমাদের আমাদের আপনার সঙ্গে দ্বিমতের জায়গাটা কোথায় আমি বলি আপনাকে, না ক্লিয়ার করে
দিচ্ছি মনে করেন, গল্প করতে
আপনাকে ধরার জন্য না। মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে যে আল্লাহ যদি আমাদেরকে এটা নিয়ম করে পারমিশন দিয়ে থাকেন, আপনি সেটা করেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যেই পন্থাটার কথা বলে আপনি 100% কনফার্ম হচ্ছেন এটা কুফরি না, সেটা যদি আপনাকে নিশ্চিত হতে হয় তাহলে আপনাকে সেটা কোরআন হাদিস জেনেই নিশ্চিত হতে হবে। ঠিক আছে, সুতরাং ওটাই আমি আপনাকে জানতে চাচ্ছিলাম যে যদি কোরআন হাদিস যদি না জেনে থাকেন তাহলে আপনি নিশ্চিত করেন কিভাবে যে এটা কুফরি না?
আমি কোরআন হাদিস জানছি,
আপনি একটু আগে বললেন যে
আপনি
নিজে পড়ছেন।
আমি বলছিলাম না, আমি নিজে পড়িনি, আপনি একজন মুফতি, আমি যখন জানি না আরেকজনের কাছে জানতে হবে। মিস্টার কবির কি বলছে এটার সাথে আমি শেয়ার করবো, মিস্টার হাবিব কি বলছে, আবার উমুক আলেমুল আলম কি বলছে, আমার আমার যারা গুরুত্ব জানবো না আমি কি করবো। আমি তাহলে
আমি একটা ছোট্ট প্রশ্ন করি, আপনি আমরা বিভ্রান্ত করতে যাচ্ছি না, ছোট্ট প্রশ্ন করি, একদম ছোট প্রশ্ন, এটা হয়তো শেষ প্রশ্ন আমার, হ্যাঁ প্রশ্ন করবো না। আমরা জানি আপনি কবে বলছেন আপনি স্বপ্নের মাধ্যমে পাইছেন একটা আদর্শ, মানে একটা জিনিস পাইছেন, মানে বিশেষ গুরুত্ব আল্লাহ থেকে, আল্লাহ আপনাকে কিছু দেওয়া মানে পৃথিবীতে চেয়ে বড় সম্পদ আর হতে পারে না। আমি মনে করি ভাই সরাসরি আল্লাহ যদি আপনাকে কিছু দিয়ে দেয় অথবা আল্লাহ যদি আপনাকে ফু হতে আকাশ থেকে আপনি যদি ফিল করেন, এর চেয়ে বড় সম্পদ পৃথিবীতে নাই। মানে আপনার মধ্যে কারামত আছে 100%, নবীদের ছিল মোজেজা, আপনার মধ্যে আছে কারামত, আল্লাহর দিয়ে যেগুলো পাওয়ার থেকে কারামত, আপনি একটা কারামত আমাদেরকে দেখা দেন এখন,
আপনি যেগুলো একটা কারামতি আমাদেরকে,
আমরা আপনাদেরকে আপনাকে
জগত, আপনি কারামতি এই ধরনের একটা ট্রিটমেন্ট আমার দিয়ে করাইতে পারেন? আমি বললে নেই আমার প্রশ্নটা শুনেন, তারপরে এটার সাথে আবার আমার শেয়ার করবেন, যেটা আমি জানি সেটাই জবাব দিব।
হ্যাঁ
এটাই হলো, যদি কোনো ভদ্রলোক কোনো ভদ্র মা কোনো মা বোন একেবারে নেশার সাথে জড়িত হইতে হইতে এরকম পর্যায়ে চলে গেছে, তার কোনো অবস্থায় নেশা করা বন্ধ সম্ভব হয় না। আমি ওই রুগীটারে যেই কোনো খাবারের সাথে তরকারির সাথে ডিম ভাজেন কিংবা গোস্ত তরকারি পাক করেন ওইটার সাথে এই জিনিসটা তারে আমি জাল দিয়া মানে জাল করে আগুনও দিয়া দেখা গেল রুগীটা কোনো অবস্থায় খাওয়ানো সম্ভব না, শুধু সে একা একা নিজে হাতে ধরে তরকারি খায় মানে পাতিল থেকে বাড়ে তারপরে খায় চলে যায়, তার বউ দেখতে পারে না মা দেখতে পারে না, এরকম অ্যাভেলেবেল বহুত লোক আছে, আমি পাইছি দেখছি কাজ করতেছে, এটা প্রমাণও দিতে পারবো একদম হাতে নাতে এদের পুরা।
আমরা কাছে মানে
এক মিনিট মজা দেখা দিচ্ছি, এরকম যদি কোন রুগী থাকে তাহলে এটা দেন আমার একদম লেখাপড়া করে একদম যে রুগীরা বাবা খায় হিরুর মদ গাঁজা খায়, আমি রুগীর ট্রিটমেন্ট করবো, 30 মিনিট সময় নিবো, 30 মিনিটের মধ্যে ওষুধ খাওয়াই দেওয়ার পরে রুগী সুস্থ ঠিক আপনার মতন একদম অনেস্ট একটা ছেলের মতন বসে থাকবো। ওই রুগী যদি না বাবা 50টা ফিরে দেওয়ার পরে একটা বাবা খাইতে পারে
আপনি যে পান খান ওটা আপনি আমাকে দেখালেন
ছাড়াইয়া, 100% পান খাই, আমার কোন নেশা না, এটা আমার কোন নেশা না যে পান খাইতেই হবে।
কত বছর ধরে খান
পান খাই? প্রায় 12 বছর এক যোগ।
তো 12 বছর খাইলেন আপনি কোন নেশা না?
না কিন্তু কিছু নেশা, আমি ইচ্ছা করুন পুরো রমজানে ইফতারি খাইয়া খাইছি 5টা পান, ইফতারি পরে তারাই ভিতরে একাইছি পাঁচটা মানে দশটা।
আপনি কি দিনের বেলা খেতে চাচ্ছিলেন?
না না দশটা পান খেয়েছি রাত, আবার রাত্রে ভোর রাত্রে খেয়ে কোনো পান খাইনি। স্বাভাবিক
মাথা তো জেল রোজা রাখে কিছুই খায়
না, না ইফতারি খাই আবার ইফতারি পরে ফের রাখবো তো দশটা পাঁচটা। আচ্ছা বুঝতে পারছি, গরমের সিজনে 30-35, আর যখন শীত আসে একটু শীত বেশি শরীর হিট রাখার জন্য 40-50, আর বেশি না আর বেশি।
এইটা আপনার কাছে নেশা মনে হচ্ছে না?
না এটা করতেছে নেশা, এটা মিথ্যা যদি করি এখন বার কথা ফেরে দিই পৃথিবীর কেউ আমার আটকাইতে পারে না।
বারবার করে ইচ্ছা করে ইচ্ছা করে না এটা। যাই হোক, এখন কথা হচ্ছে হুজুর, আমরা আসলে অনেক সময় নিয়ে নিচ্ছি আপনার সঙ্গে, আপনি অনেক
আরেকটা কি
উনি যে বিষয়টাতে ছিল আমরা সেই বিষয়টাতে যাই। আপনারকে যদি আল্লাহ কারামতি ক্ষমতা দিয়ে থাকে, যেটা আমরা বলি কেরামতি, কোন একটা কিছু দেখান, আমরা একটু যদি আমাদের লোকজনকে দেখাতে চাই, আমাদের লাখ লাখ মানুষ ফেসবুকে একটা ভিডিও করে পাবলিশ করে দেন, কিছু একটা করেন, রোগীর জায়গা থেকে বাদ দেন, আপনি কেরামতি করে কিছু আমাদেরকে দেখান যে আপনি পাইছেন যেটা 15 বছর ধরে।
যেমন যেমন
যেমন আপনি বলেন, আপনি যে আপনার সামনে যে নাড়াচাড়া করে দেখান শক্তি দিয়ে
একটা মানুষ দেখলে হয়তো সিম্পল জিনিসটা বিভিন্ন রকম ঘটনা সে আগে থেকে বলে দিতে পারে আর কি।
গ্রামের বাড়ি বগুড়া মাতার তালুক থেকে পায়ের তালুক হতে চললে ও বাবা রে বাবা কে লাফাই উঠে
পালাইয়া।
আপনি আপনাদের কাছ থেকে কেউ কিছু নিবছি নাই, এটা যদি মনে করে তাহলে তার লাইফই ভুল হইলো, তার লাইফটাই শেষ হয়ে গেল গা। সরাসরি আপনার কাছ থেকে সেটা গুরু মনে করি আপনার কাছে আসতে হবে, গুরু মনে করি আপনার শ্রদ্ধা করতে হবে। এরকম পরিস্থিতি আপনার লাইফটা পুরো না জীবনে চললো, তবে আপনার লাইফে চলতে গিয়া কোনো ক্ষেত্রে কোনো অবস্থায় বাধা হয়ে যায় কারো যুক্তি নিতে গিয়া। শুধুমাত্র আপনার জীবনে লাইফে আপনার বুদ্ধি আপনি অনেক, আপনি কারো বুদ্ধি যদি নিতেছেন সেই ক্ষেত্রে আপনি ধরা, সেটা আপনার ফ্যামিলির ক্ষেত্রে হোক, অফিসিয়াল ক্ষেত্রে হোক, লাইফে চলার ক্ষেত্রে হোক, সেটা বিদেশের ক্ষেত্রে হোক, কোনো ভ্রমণে হোক, তাৎক্ষণিক এই মুহূর্তে বাথরুমে যাবেন এইটার ক্ষেত্রে হোক, কারো পরামর্শ নিতে চান সেটা আপনার জন্য মানে সব গোলায় জায়গা। টোটাল কাজটা আপনি সরাসরি যার সাথে ডিল করবেন তার সাথে আগায় দেবেন, আলহামদুলিল্লাহ 100% ইনশাল্লাহ কাজের মধ্যে সাকসেসফুল সম্ভাবনা বেশিরভাগ বেশিরভাগ। তবে আপনার লাইফে আপনার অনেক বন্ধু বান্ধব অনেক সহযোগী, তবে সব সহযোগী আপনারা সবকিছু দিয়ে লাইতে চায়, কিন্তু তবে সহজে মানুষের সাথে মিশতে পারেন, সহজে মানুষের সাথে আক্রমণ কিছু
জিনিস ওনার না কোনো বন্ধু আছে না কোনো বান্ধব আছে,
হাজার হাজার।
শোনেন হুজুর, এখানে লাখ লাখ মানুষ আপনাকে শুনবে, সেটা জেনেও আপনি এসছেন, সেই জায়গা থেকে আপনার প্রতি রেসপেক্ট। আপনি যে বিশ্বাস যেই বিলিফটা নিয়ে চলতেছেন সেটার প্রতি আপনার দিকে আমার কোনো আঙ্গুল নাই, এটা বাংলাদেশের অনেক অনেক লোক এরকম করেন, আমরা এরকম পেয়েছি যারা আধ্যাত্মিক সত্যি পেয়েছেন, সেটা ভালো কি মন্দ সেটা আমাদের যেখানে লিসনে যারা শুনতেছে তারাই বিচার করবে। কিন্তু এই যে আপনি কেরামতে দেখাতে গিয়ে যে বিষয়গুলো আপনি আমাকে বললেন ব্যক্তিগতভাবে, সে বিষয়গুলো আমার ব্যক্তিগত ওপিনিয়নগুলো আমি আপনাকে বলি, সেগুলোর একটাও ঠিক হয়নি। হ্যাঁ, এটা আমি আপনাকে এগুলো আমি আপনাকে একদম সত্যি কথাই বললাম। আর বিষয়টা হচ্ছে এরকম যে আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি অবশ্যই করেন, যদি মানুষের উপকার হয় আপনি অবশ্যই করবেন, কিন্তু আপনি কোরআন এবং হাদিস মোতাবেক করেন, এবং এতে করে আমাদের ধর্মীয়ভাবে যাতে কোনো প্রকার কেউ কোনো ধরনের কোনো বিভ্রান্তির শিকার না হয়, ইভেন আপনিও যদি যেন কোনোভাবে বিভ্রান্তির শিকার না হন। আপনাকে অনেক ধন্যবাদ, আর ভাই যেহেতু আসছিলেন তাকেও ধন্যবাদ। আমরা এই পর্যায়ে প্রিয় শ্রোতা একটা বিরতি নিতে চাই,
কিন্তু বলবো কি না?
শিওর শিওর, বলেন বলেন।
হ্যাঁ, যদি এরকম যে বললাম যাদের একেবারে বেশি পরিমাণ বাথরুমের সাথে ব্লাড যায়,
আপনি আমরা বলি অনুষ্ঠান রেডিওতে যে ধরনের কোন সমস্যা থাকলে যদি সেটা প্যারানর্মাল হয় তাহলে অবশ্যই প্রথমত মানসিক ডাক্তার যিনি আছেন তার কাছে যান, তারপরে ডাক্তারের কাছে যান, এবং তারপরে যদি আপনার সেটা সমাধান না হয়, আপনি যদি মনে করেন যে এটা আমার সমাধান ডাক্তাররা করতে পারছে না, তাহলে আপনি রিলিজিয়াস যে আসলে ইমান এবং আকীদা ঠিক আছে তার কাছে যান, এরপরে আমাদের কোনো কথা থাকে না, ঠিক আছে? তো সেই জায়গাটা থেকে আমরা ব্যক্তিগতভাবে মনে করছি যে আপনি যে ধরনের কথা বলছেন সেই জায়গাটা থেকে, যেহেতু আপনি রেফারেন্সগুলো ঠিকমতো দিতে পারেন নাই এবং আমাদেরও আপনার এই আধ্যাত্মিক ক্ষমতা সম্পর্কে যেহেতু জানা নেই, আমরা কোনোভাবেই আমাদের লিসনারদেরকে ইন্সপায়ার করবো না আপনার কাছে যাওয়ার জন্য। আপনার এই বিষয় নিয়ে আর কোনো কথা আমি প্লিজ আপনাকে এরকম ফ্লো দিচ্ছি না। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে রেজা ভাই, আমরা এই পর্যায়ে একটা বিরতি নিই।
বিরতি নেই
ধর মানে
দৌড় ইক্লিপস শুনছেন আপনার প্রিয় শ্রোতা। আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি, আমি আরজে কিবরিয়া রয়েছে আপনাদের সঙ্গে এবং রেজা ভাইও আছেন। এই মুহূর্তে হাজব্যান্ড এবং ওয়াইফ তারা আমাদের স্টুডিওতে এবং তারা তাদের ঘটনাগুলো আজকে এখানে বলতে এসেছেন। আমরা তাদেরকে ফ্লোর দিব প্রথমে। প্রথমে আপনার নামটা একটু বলেন।
আমার নাম মোহাম্মদ রাকিব ইসলাম।
রাকিব ইসলাম, আপনি মিডিয়াতে কাজ করছেন?
হ্যাঁ, আমি মিডিয়াতে কাজ করছি।
আপনার যদি সমস্যা না থাকে আপনি পরিচয় রিভিল করতে পারেন, না হলে আপনি পরিচয় অ্যাভেলেবল।
প্রবলেম নেই,
প্রবলেম নেই। কোথায় কাজ করছেন?
আমি এখন একটা অনলাইন চ্যানেলে কাজ করছি, টিভি চ্যানেল, পাশাপাশি আমি ক্যামেরাম্যানের কাজও করছি।
ক্যামেরাম্যানের কাজও করছেন, ওকে। আপনার পরিচয়টা একটু দিবেন।
জি, আমার নাম সাথী, আমি
অনার্স পড়ছি। আপনার হাজব্যান্ড ওয়াইফ এবং বিয়ে করেছেন মাস ছয়েকের মতো, রাইট? ওকে, প্রিয়শ্রোতা, এগুলো আসলে আমি যতটুকু জানি সেটা আসলে ওনারা যখন আসেন এখানে ওনাদের সম্পর্কে বায়োডাটা আমরা কালেক্ট করি, তারপরে এখানে নিয়ে আসি। সরে ভাই, আপনার অনুমতি দিলে আমি শুরু করতে পারি।
আচ্ছা আচ্ছা, একটা কথা আমি বলে দিই সবাইকে, লিসনার যারা শুনছেন, কিবরিয়া ভাই কিন্তু আসলে যতটুকু স্টাডি এখন করতেছে আমি আসলেই হতবাক। মানে আমি কখনো কল্পনা করি নাই যে অল্প দিনে কিবরিয়া ভাই এতটা স্টাডি করবে, দিন রাত পড়াশোনা। মানে আমাকে রাতে তিনটার সময় ফোন দিয়ে বলতেছে দাদা ভাই, আজকে আমি জানতে পারলাম যে শুকুরের মাংস দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা যায়। মানে এই ব্যাপারগুলো খুবই খুবই সূক্ষ্ম, মানে এমন এমন ব্যাপার উনি আমাকে মাঝে মাঝে প্রশ্ন করে বসে যেগুলো আসলেই আমি অবাক হয়ে যাই।
রাকিব, আমরা শুরু করি বেসিক্যালি আপনার ওয়াইফের ঘটনা।
ঘটনাটা আমার ওয়াইফের, ও হচ্ছে আমার কাজিন, তো সে সময় ওর সম্পর্কে আমি অনেক আগে থেকেই জানি। সেটা হচ্ছে গত 6-7 বছর আগে থেকেই এই ঘটনাগুলো ছিল ওর সাথে। অ্যাকচুয়ালি আমার সম্পর্ক ছিল, তো রিলেশনশিপের শুরুতে আমি জানতে পারি বিষয়গুলো যে ওর সাথে এই সমস্যাগুলো হতো। সেটা হচ্ছে প্রায় 7 বছর আগে। প্রায় মাঝে মাঝে বলতো আমাকে, রাতে ঘুমাতে পারতো না, রাতে আমাকে ফোন দিত, ফোন দিয়ে বলতো। তখন আমাকে বলতো যেটা, তখন ও নাকি একটা বাচ্চা শিশুকে দেখত,
ওকে,
পাশের বাড়ির ছাদে লাফালাফি করতেছে বা সামথিং এরকম কিছু একটা করতেছে, তো ওইটা দেখে ভয় পেতো, ঘুমাতে পারতো না।
এটা কি রাতের বেলাতে?
হ্যাঁ, রাতেই হতো। আর বেসিক্যালি আমি যখন ঘুমাতাম বেডের পাশে জানালা ছিল, তো ওইখান থেকে তাকালে অনেকটাই দেখা যেত, এত বেশি চোখাচোখি আমি করতে পারতাম না।
তারপরে ও আমাকে ঘুমাতে পারতো না, ঘুমাতে চাইতো না, তো সারা রাত কথা বলে বলে ওকে আমি সান্ত্বনা দিয়ে পরে আজানের পরে ওকে ঘুমাতে যেতে বলতাম যে ঘুমাও এখন। তাছাড়া আরেকটা সমস্যার কথা আমাকে বলতো, ও ঘুমের মধ্যে একটা জিনিস ফিল করতো, সেটা হচ্ছে ওর গায়ে কেউ টাচ করে। তো এই টাচ করার সমস্যাটা ওর অনেক দিন যাবত ছিল, বাট বিয়ের পরে এই সমস্যাটা হয়নি। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে, ও আমাকে যেটা বলে ঘুমাচ্ছে ও, বাট দেখতে পেয়ে সামনে ওই আবার দাঁড়ায় আছে বা ওকেও ও দেখতে
পাচ্ছে। আজকে একটা ইন্টারেস্টিং কেস রেজা ভাই আমি আপনাকে দিব, ছেলেটা আর ওয়েট করতেছে। ও বলতেছে যে আমার ব্রেনের এমন অবস্থা এখন যে আমি ঘরের মধ্যে যখন চোখ তাকাচ্ছি তখন আমি নিজেকে দেখতে পাচ্ছি, 8-10টা আমি ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, এক একজন এক এক রকমের কাজ করছে। সো ভেরি ইন্টারেস্টিং, আমাদের সামনে উনি অপেক্ষা করছেন, উনি আসবেন, ওনার কাছে আমরা কথাবার্তা শুনবো। জি, আপনি একটু বলেন তো আসলে ছোটবেলা থেকে স্টোরিগুলো কি বা কি ধরনের?
ছোটবেলা থেকে কিভাবে শুরু হয়, খুব ছোটই একটি ঘটনা। আমাদের বাসাটা ছিল টিন শেড, তো বাসার সামনে ওয়াশরুম দেন দুইটা বড় বড় নারিকেল গাছ। তো আমি রাতে বের হয়েছি, তখন খুব ছোটই ছিলাম, মেবি ক্লাস 3 অর 4 এ পড়ি, মেবি রাত করছিলাম, ওর সাথে কিছু বলতে পারতাম না। তো হঠাৎ করে খুব শান্ত একটা কণ্ঠে উপর থেকে, আমার যতটুকু মনে আছে, উপর থেকে কেউ মেবি বলতে লাগলো যে কে তুমি, জাস্ট এতটুকুই। তো দৌড়ে মায়ের কোলে গিয়ে ঝাপটায় পড়ছি, তারপরে কিছু মনে নাই। তারপর থেকে আমার ভয়টা শুরু হয়, আগে ঘরে একা বসে থাকতে পারতাম না। এটা আমার ক্লাস যখন 9 এ পড়ি তখন পর্যন্ত এই প্রবলেমটা, আমি ঘরে একা বসে থাকতে পারতাম না, শুধু মনে পড়তো
ওই ঘটনাটা মনে।
হ্যাঁ, এবার ওই ভয়টা যে পাইছি ওইটা এখনো আমার মধ্যে গেঁথে আছে। আর এখন যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো আমার কাছে নরমাল মনে হলো, ওই যে ওই ভয়টা যে পাইছি ওইটা হচ্ছে, ওইটা মনে পড়লে মনে হয় যে সত্যি অনেক কিছু।
আর কি দেখেন আর কোনো? আর বাচ্চার কথা আসছিল একটু আগে।
তারপর থেকে চলতো বাসা, যখন আম্মুকে বলছি বাসা চেঞ্জ করে ফেলতো, আমাদের ওইখান থেকে আবার বাসা বিল্ডিং এ চলে আসছি। তারপর থেকে অনেকটা প্রবলেম এটা কমে গেছে। আর রাতের বেলা আম্মু আইতল করছি পরে ফুটু দিয়ে ঘুম পাড়াইতো, তো ওইটা চলে গেল। তারপর কি হয়েছে, ঘুমোতে পারতাম না, ক্লাস করতে পারতাম না, কারণ সারা রাত আমাকে জেগে থাকতে হতো। ঘুমালে মনে হতো যে কিছু একটা শরীরের উপর বসে আছে, আর মানুষটা বলে বোবা ধরলে নাকি তাকানো যায় না, আমি তাকাইতে পারি। অনেক সময় চোখ খুলতে পারি, কথা বলতে পারতেছি না। তো আমি যদি কোনো আয়াত পড়ি তো মুখ দিয়ে, আমি রিসেন্ট কিছুদিন আগেই তো আমি যখন বলছিলাম যে আল্লাহ আল্লাহ, তখন আমি শুনতে পাচ্ছি যে আমি বলছি ঠিকই আল্লাহ, মনে হচ্ছে না যে আমার ভয়েস, অন্য কোনো ভয়েস মনে হচ্ছে। বেসিক্যালি প্রবলেমগুলো আমার রাতেই হয়। বেডের সামনে বড় একটা জানালা, জানালার পাশের পরিবেশগুলো এত বেশি ভালো না, মনে হয় যে জানালাটার ওই পাশ থেকে হয়তো বা কোন একটা কিছু হচ্ছে।
তো আপনি রুমটা চেঞ্জ করছেন না কেন, বা বেডটা চেঞ্জ করছেন না কেন, বা জানালার পাশে আপনি থাকবেন না, আপনার হাজবেন্ডকে রাখবেন, সমস্যা কোথায়?
না অ্যাকচুয়ালি আমি বেশিরভাগ আমি মায়ের বাসায় থাকি, আম্মুর বাসায় থাকি, তো আমার আম্মুর বাসাতেই প্রবলেমগুলো হচ্ছে, আমার হাজবেন্ডের বাসায় প্রবলেমগুলো হচ্ছে না।
আচ্ছা,
আর আমি যদি জায়গা চেঞ্জ করেও শুই তারপরও দেখা যায় যে অ্যাটলিস্ট ওই রুমে শোয়ার চেয়ে অন্য রুমে শুলে একটু প্রবলেমগুলো কম হয়। আর ভাইয়ার রুম আছে তো ওইখানে শুলে ঘুম ভালোই হয়, তবে রাত্রেবেলা সামটাইমস ঘুম ভেঙে যায় আর খুব ভালো সুগন্ধ শোনা যায়, তো আমাদের কোনো প্রবলেম হয় না। তোমার ভাইয়া আবার ওই রুমে থাকতে পারে না, লাইট জ্বালিয়ে উনি থাকেন।
আপনি আমাকে বলতেছিলেন যে উনি কিছু কিছু আচরণ করেন যেটা অসহ্য, মানে সহ্য করার মতো না, কি সেটা?
সেটা হচ্ছে একদম ছোটখাটো বিষয় নিয়ে ও খুবই রেগে যায়, তুচ্ছ একটা ব্যাপার, তারপর ও এটা নিয়ে অনেক রাগ হয়ে যায়, আমাকে বলে যে আমি থাকবো না, আমি অনেক দূর চলে যাবো, আমি মরে যাবো, এইসব কথা বলে আর কি।
মানে ওটা পরবর্তীতে বুঝতে পারে যেটা তুচ্ছ বিষয় ছিল,
পরে আবার ও কান্না করে বলে যে আমার জানি কি হয়েছে, গতকালকে রাত্রেবেলা ভয় পেয়ে জেগে উঠছে, জেগে উঠে ও আমার সাথে কেন শুধু শুধু ঝগড়া করতেছে, এমন হয়েছে রাতেবেলা আমি ঘুমাচ্ছি, ও ঘুম থেকে উঠে কান্নাকাটি করতে করতে নাড়া ছাড়া দিয়ে পুরো একদম ঘুম থেকে তুলে দেয়, তুলে দিয়ে পর আমার সাথে ঝগড়া করে।
আপনি যখন এটা করছেন তখন কি বুঝতে পারেন যে কিছু একটা ঘটনা ঘটছে আপনার মধ্যে যেটা ঠিক না?
হ্যাঁ, আমি যখন এই কাজগুলো করি বা আমি ওর সাথে শুধু শুধু রিজন ছাড়াই, তখন আমার কেন যেন মনের মধ্যে আসে যে কেন আমি করতেছি, তারপর নিজেকে সামলাতে পারি না। তারপরে আমি আবার যখন রিয়েলাইজ করি যে না এটা তো আমি আগে ছিলাম না, মানে আমি এখন বলতে বলে মেন্টালি অনেক বাজে অবস্থায় আছি।
মানে বিষয়টা কি এরকম যে ক্রোনোলজিক্যালি স্টেপ বাই স্টেপ ওই ছোট বয়স থেকে বাড়তেছে?
জি জি।
ভাই আপনাকে ফ্লো দিচ্ছি বিষয়টা নিয়ে, আর সেই ফাঁকে আমি প্রিয় শ্রোতা আপনাদেরকে বলে নিই, আজকে আমরা যে বিষয়টা নিয়ে সায়েন্টিফিক্যালি আপনাদের সামনে বিষয়টা উপস্থাপন করবো সেগমেন্ট আকারে, সেটা হচ্ছে এই যে বোবা ধরার বিষয়টা, স্বপ্নবলিজম বলি বা স্লিপ প্যারালাইসিস বলি, এগুলো আসলে কত রকমের হতে পারে, এগুলোর সিমটম গুলো কি কি, এবং জিন ভূতের জায়গা থেকে বিশ্বাস করার আগে এগুলোর সায়েন্টিফিক্যালি রিমুভ করার ওয়ে আছে কিনা। দাদা ভাই আপনার আপনি বলেন।
আমি কিছু প্রশ্ন করি আপনাদেরকে, আপনারা যেখানে থাকেন যেখানে ঘুমান সেই এলাকাটাকে ঘনবসতি খুব বেশি?
মোটামুটি, আমি মিরপুরে থাকি তো আমার এলাকাটা খোলামেলাই, আমার বাসা
এমন এমন জায়গা আছে যেখানে একটার সাথে একটা খুললে গিয়ে আছে উল্টাউনের মতো,
না অমন
ঘনবসতি বেশি এরকম বলতে।
ও যে বাড়িতে থাকে সে বাড়িটা অনেক পুরনো বাড়ি, ওর বাড়িটা হচ্ছে দুইতলা বাড়ি, বাড়ির আশেপাশে আর কোনো দুইতলা বাড়ি নেই, কিন্তু বাড়ির নিচে অনেকটা জায়গা ধরে বিস্তৃত হচ্ছে বস্তি, মানে বস্তি টাইপের এরিয়া,
বস্তি মানে ঘনবসতি,
ঘনবসতি, হ্যাঁ,
একটা এক হাত দূর দূর বাস,
দূর দূর বাস, রাইট।
যেখানে ঘনবসতি বেশি থাকে আপু সেখানে অনেক সময় অনেক প্রবলেম দেখা দেয়। এই সেম কাহিনী বাচ্চা ডাকতেছে, আপনারা তো বাচ্চা দেখেন, আমি এমন শুনছি বাচ্চা ডাকতেছে। পুরান ঢাকাতে আগের যুগে বাসার ছাদের মধ্যে ট্যাঙ্কি ছিল, সিমেন্টের ট্যাঙ্কি, ওই ট্যাঙ্কির মধ্যে একটা শিশু মারা গেছিল, ছোট বাচ্চা মারা গেছিল পরে আর কি, জলের উপর ঢাকনা ছিল না, অনেক আগের ঘটনা। ওই সময় থেকে এখন পর্যন্ত নাকি এখনো স্টিল এখনো নাকি মানুষ ওই স্পেশাল ওই ছাদটাতে দেখে, এবং আমার আপন খালাতো বোনই দেখছে বাচ্চা ডাকাডাকি করে, ছোট একটা বাচ্চা সাদা হাফ প্যান্ট পরা একদম সাদা, দূর থেকে ডাকে এদিকে আসো, বোঝা যাচ্ছে যে কিছু একটা বলতে যাচ্ছে বাচ্চা, কিন্তু ভয়ে তো মানুষ
ইশারা করে, ইশারা করে,
আপনার ক্ষেত্রে এটা হয় বোধহয়। এই ব্যাপারগুলো কিন্তু আসলে এটা আত্মার যে ব্যাপারটা, আমি আত্মিক যে রিলেশন গুলো হয়, অনেক সময় মানুষ মারা যায়, অস্তিত্ব থাকে, অনেক কিছু আছে আমরা জানি না। আমি যেটা পার্সোনালি মনে করি অনেক সময় অস্তিত্ব কিছু আত্মা থাকে, যে আত্মা গুলা কমিউনিকেট করতে চায় আমাদের সাথে, আমরা সেটা ভয় পেয়ে যাই। কেউ হয়তো মারা গেছে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে, যে তাকে খুব পছন্দ করতো, সে বাচ্চা রূপে আসতে পারে, কিন্তু সে তো ভয় পাবে আলটিমেটলি, স্বাভাবিক।
তো রাতে যদি কেউ এইভাবে
কথাগুলো বলতেছি তার মাথা ঢুকে যাচ্ছে আলটিমেটলি, সেই ক্ষেত্রে দেখা যায় অনেক অতৃপ্ত আত্মা থাকে যেগুলো কমিউনিকেট করার চেষ্টা করে, তারা কিছু বলতে চায় আপনাকে, হয়তো তাদের কোনো ইচ্ছা ছিল সেটা পূরণ হয় নাই, সে মানুষ হিসাবে আপনাকে চুজ করছে যে আপনাকে সে বলবে যে আমার এটা ইচ্ছা তুমি আমার হয়ে পূরণ করে দাও,
রাইট,
পূরণ না করতে পারেন তখন সে বাধ্য হয়ে আপনার শরীরে প্রবেশ করবে।
তবে অনেক সময় দেখা যেত যে কেউ ডাকছে, ইভেন এত বছর ছিল না, রিসেন্টলি কিছুদিন আগে 3-4 দিন আগে মনে হচ্ছিল যে আমার হাজবেন্ড আমাকে ডাকছেন, 3-4 বার থেকে থেকে ডাক দিয়েছে, তো আমি ঘুম থেকে উঠে গেছি, বেড থেকে উঠে নিচে নামছি, ফ্লোরে নেমে ধাক্কা খেলাম হয়তো বা ওয়ার্ড্রোবের সাথে, তখন উনি শুটিং এ ছিলেন, দেখলাম যে রাত মেবি 3:20 বাজে, উঠে দরজাও খুলিনি আমি, কিন্তু ডরের নিয়মিত জি শ্রোতা, দরজাও খুলিনি, উপরে উঠে আবার বেরিয়ে শুয়েছি। এই যে এগুলো যখন হয় তারপরে যে ঘুমের মধ্যে আমার, আমি বলতে যাচ্ছি যে আমি ঘুমোতে পারি না,
আপনি ডরটাকে যখন শুনেন তখন বাসায় একা থাকেন?
না, আমি শুনি, আমার ছোট ভাইয়া শুনেন, আমার দুজন একসাথে
যারা শুনে তারা অত্যন্ত সাহসী ব্যাপারে, কোনো সন্দেহ নেই। প্রায় 40টার মতো পর্ব করার পরে আমি এখন নিজে অন্ধকার দেখে ভয় পাই। আমি একটা ছোট্ট গল্প বলি ভয় নিয়ে ফিরে না যাওয়ার চাইতে, সেটা হচ্ছে আমি ফেসবুকে দেখতেছিলাম এই ভিডিওটা, এত ভালো লাগছে আমার কাছে। গৌরব তিওয়ারি সম্পর্কে আপনি একটা কিছুদিন আগে একটা স্ট্যাটাস পোস্ট দিয়েছিলেন, আপনারা জানেন যে ইন্ডিয়াতে উনি অনেক মানে রিনাউন্ড একজন ঘোস্ট হান্টার এবং উনি পাইলট ছিলেন পেশায়, পরবর্তীতে কোন একটা ঘটনাক্রমে উনি ওই পেশা ছেড়ে দিয়ে ঘোস্ট হান্টিং করে বেড়ায় এবং সারা দুনিয়াতে 5 জন ঘোস্ট হান্টারের নাম আসলে ওনার নাম আসে।
উনি এতটাই ফেমাস, উনি এই পর্যন্ত মৃত্যুর আগে 6,000 মানে ঘোস্ট হান্টেড প্লেস উনি ভিজিট করেছেন, মানে হিউজ
হিউজ। এবং উনি খুব সুন্দর একটা কথা বলেছেন, সেটা হচ্ছে আমরা যে আত্মার বিষয়টা আপনি নিয়ে আসলেন, সেটা হলো যে ধরেন কালকে কেউ একজন মারা গেছে বা উনি নিজেকে দিয়ে বলছেন কালকে আমি মারা গেছি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে আমি মারা গেছি এবং আমার বডিটা দেখার পরে আমি খুব অবাক হয়ে গেলাম যে আমি আমি ওখানে পড়ে আছি কেন, আমি তো এখানে। আমি দেখলাম যে সবাই আমার বডিটা নিয়ে খুব নাড়াচাড়া করতেছে, হ্যাঁ, তখন আমি সবার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করতেছি, আরে বডিটা তো আমি না, আমি তো এইটা, আমাকে দেখো, কিন্তু কেউ আমার কথা শুনতেছে না। এটাকে উনি বলতেছে যে এটা যদি আত্মা হয়, তো কেউ যখন আপনার দিকে অ্যাটেনশনটা না দিবে আপনি বিভিন্ন ভাবে অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করবেন, আপনি তখন হয়তো বা টেলিকাইনেসিস করবেন, মাইন্ড পাওয়ার দিবেন, দিয়ে হয়তো একটু জায়গাটা নাড়াই দিলেন। তো আমি এই জগতের মানুষ, আমি যখন দেখবো যে একটা মানুষ মারা যাওয়ার পর আমার ঘরের মধ্যে খাটের পায়ে উঠতেছে কিংবা আমার ঘরের মধ্যে গ্লাসটা ঠাস করে পড়ে গেল, তখন আপনার কি মনে হবে, ফিলটা কি আসবে? আমাকে দেখো তুমি, সুতরাং ওনাকে ভয় পাওয়ার কিছু নাই। আমি আরেকটা ঘটনা বলি আপনাকে, ফেসবুকে দেখলাম ভিডিওটা, এত ভালো লাগছে আমার কাছে এবং এটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে না, বিষয়গুলো নিয়ে ভয় পাওয়ার আসলে এতটা কিছু নাই। গাড়ি চলতেছে, হাজবেন্ড ওয়াইফ গাড়ি চালাচ্ছে, এটা আপনারা অনেকেই দেখেছেন ভিডিওটা ফেসবুকে, হঠাৎ করে একজন ভদ্রমহিলা খুবই একবার উদ্ভ্রান্ত অবস্থায় এসে গাড়ির সামনে দাঁড়ায় গেছে, খুব হার্ট ব্রেক করছে হাজবেন্ড ওয়াইফ দুজনে। তো ওয়াইফ বারবার বোঝাচ্ছে মানে মহিলাটা যে ডান পাশে কোনো একটা কিছু দেখাচ্ছে, ওরা খুব কনফিউজ যে এইরকম একটা জায়গায় আমি এখান থেকে বের হয়ে যাবো, কোনো চিন্তা গেড়ে আছে কিনা, এই মহিলা কোনোরকম বেশ ধরেছে কিনা। এক পর্যায়ে গাড়ি খুলে ওরা বের হয়েছে, তো যে মহিলা অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছে ওইগুলো দৌড় দিয়া খাদের কাছে গেছে। ওরা দেখতে পাচ্ছে যে খাদের মধ্যে একটা গাড়ি এমন একটা অবস্থায় আছে একটু হলেই পড়ে যাবে। গাড়ির কাছে গেছে, যাওয়ার পরে দেখে যে ছোট্ট একটা বাচ্চা বসে আছে এবং এই বাচ্চাটাকে বের করতে পারছে না, গাড়িটা লক হয়ে গেছে। তো যেই ছেলেটা গাড়ি চালাচ্ছিল উনি খুব চেষ্টা করে লকটা খুললো, বাচ্চাটাকে বের করছে এখান থেকে, বের করে মায়ের কাছে দিতে গেছে, মা নাই, মা নাই, নাই নাই। এবং দেখে যেই মহিলাটা অ্যাটেনশন নেবার চেষ্টা করতেছিল ওই মহিলাটা স্টিয়ারিং ধরে বসে আছে এবং মহিলাটা মারা গেছে। চিন্তা করে দেখে আমার খুব সুন্দর একটা কথা ছিল যে মাদার নেভার ডাইস, মা কখনো
ভালোবাসা
কখনোই মারা গেলে না। সুতরাং এত ভয় পাওয়ার কিছু নাই। ওই বাচ্চাটাকে নিয়ে হয়তো আপনার এরকম ফিল হচ্ছে, বরং আপনি ফিল করবেন যে এই বাচ্চাটা হয়তো পৃথিবীতে ওইভাবে আসছিল এবং অনেক ভালো ছিল বাচ্চাটা। সো আপনি যদি ভালো চিন্তা করেন দেখবেন যে আপনার চারপাশটা অনেক ভালো হয়ে গেছে।
আমার বলি গির্জা ভাই সুনামগঞ্জে, আমার দাদা আমার কাছে 91 তখন আমি ছোট, তো দাদা একটা রকিং চেয়ার ছিল, চেয়ার যে দুলে, তো দাদার রুমটা বিশাল বড় রুম, ডাক্তার ছিলেন পেশায় সুনামগঞ্জে। দাদা মারা যাওয়ার পর যে ওনার হেড আমি করতাম চেক করে, পেটের হার্টবিট চেক করে, ওগুলো আমি কানে লাগাতাম, সব দুষ্টামি করতাম, ওগুলো খেলতাম আমি। তখন আমার রুমে একটা বাথরুম ছিল না, আমি দাদার রুমে বাথরুমে যেতাম। উনি মারা যাওয়ার পর আমি প্রায় সময় দেখতাম ওই রকিং চেয়ারটা নড়তেছে রাতের বেলা। তো ভাবতাম তো ছোট বুঝতাম না, ক্লাস 3-4 পর্যন্ত তখন মারা গেছে, তখন তো রকিং চেয়ারটা নড়ে। আমার কাছে স্পষ্ট মনে আছে এমন দেখছি দাদা উল্টা দিকে তাকে, মানে আমি পিছন দিকে, দাদা নিজে বসা হেড পরা, উনি সবসময় হেড পরতো মাথায়, উনি রকিং চেয়ারে বসে পাটা দুলাচ্ছে, পুরো রকিং চেয়ার উঠতেছে। এরকম অনেকবার দেখছি আমি। একটা জিনিস কি কি ভাই, দেখতে 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 এখন ভয়টা কেটে যায়। যারা বাঘের খাঁচে বাঘকে মাংস দেয় তারা বাঘকে ভয় পায়, আমরা আমার ভয় গুলো এইভাবে অনেক ঘটনা স্থল আস্তে আস্তে হয়তো বা কেটে গেছে। তখন ওরকম কিছু দেখি নাই যেটা দেখলে আমি হয়তো ভয় আবার পাবো। এটাই বলেছে যে আত্মারা অনেক সময় ব্যাক করে, মানুষকে কিছু নিউজ দিয়ে যায়। যদি এরকম অনেক সময় হয়, বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যায়, পেটে নষ্ট হয়ে যায়, অনেক সময় ওরা অনেক প্রস্তুত থাকে। আমরা জানি 3 মাস পর থেকে বাচ্চারা শব্দ শুনতে পায়, ফিলিংস বুঝতে পারে, অনেক সময় গর্ভে মারা যায়, ওরা আবার ব্যাক করে আসা তোমাকে জানতে চাই আমি এটা ছিলাম। এটা আসলে করুন ব্যাপার এগুলো।
তবে আমি অনেক সময় ঘুমের মধ্যে দেখি যে নিজেকেই দেখি যে আমি এইভাবে শুয়ে আছি,
এটাকে ডিপিডি বলে।
ওকে থ্যাংক ইউ,
এটা আমরা সায়েন্সে বলবো। পুরো বিষয়টা শুনতে থাকেন, আপনার ভালো লাগবে। থ্যাংক ইউ আসার জন্য এবং আশা করছি আজকের পর থেকে পজিটিভ চিন্তা করবেন। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমাদের সঙ্গে আরো একজন যোগ দিচ্ছেন। আমরা একটু আগেই বলেছিলাম তার কেসটা আসলে কেমন, তার নাম হচ্ছে সেলিম। সেলিম, আপনি তো আমার কথা শুনতে পাচ্ছেন ঠিক মতো, এখন কি খারাপ লাগছে, কথা বলতে পারবেন আমাদের সঙ্গে? এবং আপনার সঙ্গে আপনার ভাইও আছে, যদি কোনো প্রয়োজন হয় উনিও কথা বলবো। আপনার নামটা একটু বলেন।
আমার নাম সাগর।
সাগর, একই বয়সের?
জি, আমি বড়, আমার 2.5 বছর ছোট।
আমরা শুরু করি তাহলে, ওনার স্টোরিটা একটু জানি। বলেন তো কি হয়েছে, আপনি আমাকে একটু জিজ্ঞেস করুন।
শুরু থেকে বলবো, আজ থেকে 2.5 বছর আগে আমার দাদি মারা গেছে। হ্যাঁ, তারপর থেকে আমার সমস্যা শুরু হয়েছে। সমস্যাটা হলো কেমন যে আমার মাথার ভিতরে কি জানি ঢুকলে মূলত, হ্যাঁ সবকিছু উল্টা পাল্টা লাগে।
এটা প্রথম কবে হয়েছে মনে আছে?
14 সালের জুন মাসের দিকে।
জুন মাসের দিকে ওই দিনের ঘটনাটা আমাকে একটু বলেন তো, কি হলো হঠাৎ করে?
হঠাৎ করে আমার মাথা ভেতরে কিদিন ঢুকছে এরকম লাগে, আমি বুঝি না কিছু, যে দুনিয়ার ভাও কি, কির লেগে আছি আমি, কে কিছু বলতে পারে না।
আচ্ছা,
এভাবে মনে করেন দিন যাচ্ছে দিন যাচ্ছে, পরে কি করছে মনে হয় যে আমার মাথা লোহা দিয়ে ওয়েল্ডিং করে যেরকম লাগাই দিছে, প্লেট লাগাই দিছে এরকম লাগে। হ্যাঁ,
এত ভারী লাগে?
জি জি,
মানে মাথার উপরে তালুটা। এখানে একটা কথা বলি, দাদাভাই নিজেও দেখছেন উনি আসলে কথা বলার মতো সক্ষম না, উনি খুব কষ্ট করে আমাদের এখানে এসছেন। আমরা চেষ্টা করছি ওনার বিষয়টা আসলে কি সেটা নিয়ে আমাদের জ্ঞান থেকে যতটুকু আছে আপনাদেরকে বলার জন্য, সুতরাং ওনার বলার জায়গাটা একটু দুর্বল হবে, আপনারা প্লিজ একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বলুন তারপর।
তারপরে মাথা আস্তে আস্তে জ্বালা ভরা করতে শুরু করলো, এরকম জ্বালা ভরা আমি সহ্য করতে পারি না। তারপর আমি নিজের মাথা নিজে মনে করেন যে বাড়ি মারি এরকম অবস্থা। আমার আব্বা হসপিটাল নিয়ে এলো ঢাকা, ল্যাবিডিয়ায়, তারপরে ইবনে সিনা, সব জায়গায় MRI করছি, সিটি স্ক্যান সব রিপোর্ট করছি, হ্যাঁ কোনো রিপোর্টে সব নর্মাল। তারপর সবাই গ্রামের মুরব্বীরা বলে যে এগুলি কবিরাজের সমস্যা, তাই কবিরাজ দেখান। হ্যাঁ, তারপরে কবিরাজ পীর হুজুর যা আছে অনেক টাকা নষ্ট করেছে, কিন্তু এটা সমাধান হইতেছে না।
এরকম একটা অবস্থা হয়েছে যে আপনার মানে ফ্যামিলি থেকে আপনার একটা মানে ওনার উপরে একদম সারাদিন ঘরে শুয়ে থাকবে, ওই যে একটা কথা বলবে যে আমার মাথার ভিতরে চাপ দিয়ে ধরছে, আমার বুকের ভিতরে কে যেন উঠে এরকম ভাবে তারা রয়েছে, প্রত্যেক দিন প্রত্যেকটা সময় এরকম সমস্যার কথা বলে। পরে আমরা যে কোনো জায়গায় নিয়ে যাই, কয়েকদিন আগে একটা জায়গায় গেছিলাম ভাইরে নেওয়া, পরে ওখানে বললো যে নামি তামি একটা হুজুর, সে হাত দেখলো, হাত দেখার পরে কি যেন ই করলো, হুজুরটা বললো যে ওনার সাথে 11টা জিন আছে। এটা আমরা বুঝলাম, পরে হুজুর বললো যে তোমাদের একটা জিনিস দিতেছি, তো একটা দুইটা প্লেট কিছু হলুদ এগুলা দেওয়া বললো, কি যেন বাড়িতে যায় এরকম এরকম ভাবে আর কি এগুলা রাখবে, তারপর এটা জানে কোনো জায়গায় না আর কি ফেলানো হয় এরকম।
কি যাই নেই, হ্যাঁ ঠিক আছে, খালি বাড়তেই থাকে, বাড়তেই থাকে, কমে না। তারপর আমি কবিরাজের কাছে যাই, কবিরাজের নামটা বলতেছি না,
ঠিক আছে সমস্যা নেই।
কবিরাজ প্রথম আমাকে একটা পাত্রে করে পানি ছিটাই দেয় আমার মুখে, হ্যাঁ তারপরে আমি আরো বাড়তে থাকে, আরো দশগুণ বাড়ছে,
সঙ্গে সঙ্গে বেড়ে যায়।
জি জি, তারপর আমি একটা মেয়ে লেখে পাগল হই, এরকম পাগল হই যে ওই মেয়েকে না পাইলে সুইসাইড করুক। তারপরে ওই যে পানি দেওয়ার পর 6 মাস পর ওইটা কেটে গেছে, ওই মেয়েটাকে আগে আস্তে আস্তে ভুলে যেতেছিলাম। তারপরে কি হলো, আবার হইলো কি আমার আতর লাগাই লই যাবে, আমি বুঝতে
পারি বুকের মাঝখানে। আচ্ছা,
ওই মেয়েটাকে আমি না এমন অবস্থা যে আমার ওই মেয়েটাকে পাইতেই হবে, যেভাবে হোক এখান থেকে আমার উঠায় নিয়ে যায়। হ্যাঁ, তারপরে মাথার ভিতরে
উঠায় নিয়ে যায় মানে কোথায় উঠায় নিয়ে যায়?
তার মানে আমাকে আসমানে উড়ায় নিয়ে যাচ্ছে এরকম
এরকম ফিল হয় আপনার মধ্যে?
জি জি, মাথার ভিতরে ঢুকছে অনেকগুলি ঢুকছে, ঠিক আছে এরকম লাগে। তারপরে রাত্রে আমি দেখি, আমি ঘুমাইলে দেখি আমার রূপ ধরে ঘরের ভিতরে অনেকগুলি
অনেকগুলি,
আমি আমি নিজে অনেকগুলি।
ওরা কি একই সাথে একই কাজ করে নাকি এক একজন এক এক কাজ করে?
একসাথে
একসাথে কি করে?
ঘোরাফেরা করে খালি।
আপনার সঙ্গে কথা বলে?
কথা বলে না, আমাকে গলায় টিপে ধরে খাইতে দেয় না।
প্রিয় শ্রোতা, বিরতি নিব আমরা এই পর্যায়ে, আমরা এই কেসটা নিয়ে কথা বলবো, ভেরি ইন্টারেস্টিং কেস। এখানে এই যে ব্রেনের যে বিষয়টা, জিনের জায়গাটা থেকে এই বিষয়টা সম্ভব কিনা এটা রেজা ভাই বলবেন, এন্ড অফকোর্স সায়েন্সের জায়গা থেকে এটা কি ধরনের ডিসঅর্ডার সেটা নিয়ে আমরা কথা বলবো। ছোট্ট একটা বিরতি নিব মাত্র 5 মিনিটের, 5 মিনিট পরে ফিরে আসছি। ইফাকে আপনাদেরকে আরেকটি বিষয় বলতে চাই, 11 তারিখে আমি এবং রেজা ভাই চিটাগাংয়ে থাকবো ইনশাল্লাহ, এবং এটা একটা বিশেষ ওয়ার্কশপ হবে ওখানে, রেডিও প্রেজেন্টেশন, টেলিভিশন প্রেজেন্টেশন, এবং একই সাথে রেজা ভাই ওখানে একটা মোটিভেশনাল স্পিচ দেবেন জীবনে উন্নতি করার জন্য আসলে কি প্রয়োজন। সো যারা এটাতে জয়েন করতে চান কোনোভাবেই মিস করবেন না, 11 তারিখে আমরা আসছি। এফেক্ট আমরা 10 তারিখে থাকবো, 11 তারিখে আমরা সবাইকে জানিয়ে দেবো কোথায় সেমিনারটি হবে, এবং যারা টিকিটটা সংগ্রহ করতে চান তারা চিটাগংয়ের বাতিঘর লাইব্রেরি থেকে টিকিটটা সংগ্রহ করবেন, চিটাগংয়ের জামাল খান রোডের বাতিঘর লাইব্রেরি থেকে। আমরা ফিরে আসছি 5 মিনিট পর, ঠিক রাত 12টায়।
ধর মানে ভয়, হন্টেড বাই Dawn Eclipse.
বিরতির পর আরো একবার স্বাগত। আপনারা শুনছেন দর ইক্লিপস হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমাদের সঙ্গে রয়েছে আজকে বেশ কয়েকজন গেস্ট। আমরা একটু আগে ফিলিমের সঙ্গে কথা বলছিলাম, ফিলিমের ভাইও রয়েছে আমাদের সঙ্গে। তো এই যে অনেকগুলো মানুষ, মানে আপনি নিজেকেই দেখেন ঘুমের মধ্যে, সেই সময়টাতে কি আপনি কাউকে ডাক দেন নাকি আপনি একাই থাকেন, তাদের সঙ্গে কথা বলেন, আপনার গলা টিপিতে ধরে আপনি যেটা বলতে চান?
একাই থাকি, আমার লবেই থাকি, ঠিক আছে, সব সময় আমার লবে থাকি, আমাকে পাগল বানায় ফেলাইতেছে।
এখন আছে, আপনি স্টুডিওতে আছেন?
এখনো আছে।
কোথায় দেখতেছেন আপনি?
আমার কাছে লাগে যে আমার মাথার উপরে আছে, খালি মাথা ঘোরা, আমি চলতে পারি না নিজে নিজে।
মাথার উপরে
উল্টা পাল্টা কথা আসছে,
কি কি বলতেছে এখন?
মাথায় খালি উল্টাপাল্টা কথা আসছে। হ্যাঁ,
না এখন কি বলতেছে আপনি? আপনি বলেন তো, আপনার সঙ্গে কথা বলার জন্য কি বলতেছে
এখন? বলতেছে এই জায়গায় আছে বলতে আর খারাপ লাগতেছে। হ্যাঁ, এই জায়গায় থাকতে মন চাইতেছে, চলে মনে করে চলে যাই।
কত বছর ধরে ওনার এই সমস্যা?
আপনি ভালো জানেন এই সায়েন্স সায়েন্টিফিক ব্যাপারে, ভালো বুঝবেন ডিপার্সোনালাইজেশন। আমার মনে হয় ডিপার্সোনালাইজেশন এর পেশেন্ট উনি, আমার মনে হয়। আমি কিছু প্রশ্ন করবো আপনাকে ভাইয়া, খুব সহজ প্রশ্ন, সহজ উত্তর দিবেন। কত বছর ধরে সিগারেট খান?
ছাড়াই
খাইতেন মাঝে মধ্যে?
পরামর্শ ছাড়া যে খাইতাম।
যদি আমি ধরি উনার মতো একজন ভালো মানুষ যে কখনো এগুলো করে নাই, ঘুমের ওষুধ খায় নাই, এডিকশন হিসেবে খায় নাই, যদি আমি শয়তানের ক্ষেত্রে ধরি, শয়তান মানুষের রোগ রোগে ঢুকতে পারে। আমাদের সবার সাথেই শয়তান আছে একটা করে। দেখবেন অনেক বাচ্চা, দশটা বাচ্চা একসাথে হয়েছে, নয়টা বাচ্চা দুষ্টামি করছে না, আর একটা বাচ্চা তাকে কিছু ভাঙতে হবে আজকে। আসলে এরকম যে সে না ভেঙে শান্তি পাবে না, এর লগে মনে করে শয়তান। আমরা বলি যে একসাথে শয়তান আছে, পঞ্চাশটা বলি আর কি, মুরব্বীরা বলে। তো শয়তানকে আল্লাহ এমন পাওয়ার দিচ্ছে মানুষের শিরায় শিরায় ঢুকে তার ক্ষতি করে,
রন্ধ্রে রন্ধ্রে।
হ্যাঁ, শিরায় ঢুকে ক্ষতি করতে পারে, তার দ্বারা বাজে কাজ, বিভিন্ন সাব্যস্ত কাজ, বিভিন্ন জিনিস করাইতে পারে। আপনাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, এটা আমি ফার্স্টে বলতে গেছিলাম।
জি জি,
খুবই মানে খুবই খারাপ।
জি,
মানে আপনি
কারো কথা, বাড়িতে কারো কথা কেউ সহ্য করতে
পারেন না। ইভেন পেইন্টার আপনি, ভালো পয়সা কামাবেন ঢাকা শহরে, এগুলো ভালো ইনকাম, কিন্তু আপনাদের অবস্থা বেশি খারাপ। ইভেন গ্রামের বাড়িতে বাড়ি করার মতো অবস্থা নাই আপনাদের, অনেক অবস্থা হয়েছে, এগুলো আমি বলতে পারতেছি। কিন্তু এগুলো আসলে প্যারানর্মালের সাথে কোনো লিঙ্ক নাই। আপনার যে সমস্যা নিয়ে আসছেন, এটা হচ্ছে প্যারানর্মালের কোনো লিঙ্ক আমি পাচ্ছি না, কোনো ভয় পাচ্ছি না, এটা পুরোপুরি সায়েন্টিফিক আমি মনে করি। ভালো একজন ডাক্তার দেখান, ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখান, কিন্তু আপনি দিন দিন এত অলস হয়ে গেছেন যে আপনার হাঁটতে ভালো লাগে না, আরাম করছেন খালি, এখান থেকে বের হইতে হবে। এটার জন্য আপনার চিটাঙ্গা সেশনটা দেখতে পারেন আমার, এখানে আমি বলবো সে ব্যাপার নিয়ে।
এখানে একটা বিষয় আমি আপনাকে বলি সেলিম, সেটা হচ্ছে যে এটা অবশ্যই এক ধরনের অসুখ, কিন্তু নিরাশ হওয়ার কিছু নাই। আপনার মনে রাখতে হবে যে আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন।
তারপর কি ভাবে
সাময়িক সমস্যার মধ্যে আপনি হয়তো আছেন, আপনি এখান থেকে অবশ্যই বের হয়ে আসতে পারবেন। আপনার প্রতি আমাদের রিকোয়েস্ট এবং আপনাকে এই ছোট সময়ের জন্য রেডিওতে নিয়ে আসা এই কারণে যে এটাকে অনেকেই এই জিনের প্রবলেম মনে করে, বা অনেকেই মনে করে একটা প্যারানর্মাল প্রবলেম। হ্যাঁ, এটা মনে করেই অনেকেই অনেক বড় ধরনের ভুল স্টেপ নিয়ে ফেলে, যে আপনি একটু আগে যেটা বললেন যে কবিদের কাছে গেছেন, আপনার বুকে এটা করেছে, আপনার মনে হচ্ছে আরো বেশি বাড়তেছে, এই জিনিসগুলো করা যাবে না, ঠিক আছে? আল্লাহর কাছে বলতে হবে এবং অবশ্যই আপনার এটা কিওরেবল, ঠিক আছে?
জি,
থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে আরো একজন গেস্টকে ফ্লোর দেবো। আমাদের সঙ্গে যিনি আছেন তার কথা আমরা শুনবো, এবং একই সাথে বেশ কিছু সেগমেন্ট রয়েছে আজকের এই ডর ইক্লিপসে। তবে প্রথমেই আমি আপনাদেরকে এই যে তিনটা ঘটনা এখানে উপস্থাপন করা হলো, একটা হচ্ছে যে ব্রেনের অনেকগুলো মানুষকে সে দেখতে পাচ্ছে মাথার উপরে, এবং আরেকটা হচ্ছে যে ঘুমন্ত অবস্থায় যে বোবা ধরা, চোখ খুলে ফেলছে, সবকিছু দেখতে পাচ্ছে সেটা। এই দুটো বিষয় নিয়ে বিজ্ঞান কি বলছে এই মুহূর্তে আপনাদেরকে একটু শোনাতে চাই। দর অনুষ্ঠানের শুরু থেকেই আমরা ঘুমের মধ্যে বিভিন্ন রকমের স্বপ্ন দেখা, ঘুম নিয়ে নানা রকমের ভৌতিক কিংবা প্যারানর্মাল ব্যাখ্যা বা গল্প আপনাদের কাছ থেকে পেয়েছি। সায়েন্স ঘুমের ভেতরে কিংবা ঘুম নিয়ে যত রকমের প্যারানর্মাল সমস্যা আছে সেগুলোর বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে। মোটা দাগে আজকে দশটা বিষয় নিয়ে আপনাদেরকে একটু নক করতে চাই, খুব শর্ট করে। প্রথমেই যে বিষয়টা আমি বলতে চাই সেটাকে বলা হয় স্লিপ প্যারালাইসিস। এটার ব্যাপারটা হচ্ছে এরকম যে হঠাৎ করে ঘুম থেকে উঠে আপনি দেখবেন যে আপনার বডিটা আর কাজ করছে না। এটা 5-7 মিনিটের জন্য হতে পারে, 2-3 সেকেন্ডের জন্য হতে পারে, এবং আপনার সামনে মনে হতে পারে কোনো দৈত্য আকৃতির, আনইউজুয়াল টাইপের এমন কিছু ঘটছে যেটার জন্য আপনি প্রস্তুত না। এটাকে সায়েন্স বলছে হ্যালুসিনেশন। কেন হয়? মারাত্মক রকমের স্ট্রেস, প্যানিক অ্যাটাক এবং খুব অল্প সময়ের জন্য ঘুম হলে এই ধরনের ঘটনা হতে পারে। তবে চিকিৎসা বিজ্ঞানে যতগুলো সিন্ড্রোমের কথা বলবো কোনোটারই কোনো প্রপার ট্রিটমেন্ট নেই। দু নাম্বার, স্লিপ এপনিয়া। এটা হচ্ছে ঘুমের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে মানে যাওয়া। এই স্লিপ এপনিয়ার সাথে মারাত্মকভাবে আরেকটি সিন্ড্রোমের মিল আছে, যেটা আমি একেবারে শেষে গিয়ে বলবো। আরেকটি হচ্ছে REM স্লিপ ডিসঅর্ডার, সোমনোবলিজম বলে তাকে। ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করা, কথা বলা, এমনকি ঘুমন্ত অবস্থায় মানুষকে খুন করে ফেলার মতো ঘটনা ঘটে। চার নম্বর যে সিন্ড্রোমটার কথা বলতে চাই সেটা হলো এক্সপ্লোডিং হেড সিন্ড্রোম। ঘুমের মধ্যে বা ঘুম থেকে উঠে মারাত্মক রকমের শব্দ ফিল হয়, অনেক সময় মনে হলো যে বাড়ির পাশে বোধহয় একটা অ্যাটম বোমা ফুটেছে। বিজ্ঞান বলছে এক্সপ্লোডিং হেড সিন্ড্রোম। আরেকটি বিষয় যেটা অনেক সময় দেখবেন যে কেউ সপ্তাহের পর সপ্তাহ ঘুমোচ্ছে, টানা 23 ঘন্টা ঘুমোচ্ছে এবং ঘুম থেকে ওঠার পরে খুব ক্ষুধার্ত, মনে হচ্ছে 3 থেকে 4 দিনের খাবার সে একা একা খেয়ে ফেলছে। ঘুম থেকে ওঠার পরে সে মারাত্মক রকম ভাবে যৌন চাহিদা অনুভব করে, যেটাকে সায়েন্স বলছে যে কাইলেন লিভিন সিন্ড্রোম। আরেকটি বিষয় যেটা হলো দুনিয়ার অসংখ্য মানুষ এই সিন্ড্রোমে আক্রান্ত। আপনি বাসে জার্নি করছেন, হঠাৎ করে টায়ার্ড হয়ে আপনি ঘুমিয়ে গেছেন, কোনো কিছুতে কনসেন্ট্রেট করছেন, আপনি হঠাৎ করে ঘুমিয়ে গেছেন। এটা এমন হয় যে ঘুমিয়ে আপনি অচেতন হয়ে যেতে পারেন, এটাকে বলা হয় নার্কোলেপসি ডিসঅর্ডার। 7 নম্বর যে ডিসঅর্ডারটার কথা আমি বলতে চাই সেটা হলো মধ্যবয়সী নারীদের ক্ষেত্রে দেখা যায়। ধরুন আপনি ঘুম থেকে উঠেছেন, হঠাৎ করে মাঝরাতে আপনার ঘুম ভেঙে গেছে, আপনি দেখলেন যে আপনার মা ওই সময়টাতে ঘুমন্ত অবস্থায় হাঁটছে এবং সে ফ্রিজ খুলে মিষ্টি জাতীয় কিছু খাবার খাচ্ছে। এটাকে সায়েন্স বলছে স্লিপ রিলেটেড ইটিং ডিসঅর্ডার। এটা সাধারণত মধ্যবয়সী নারীদের মধ্যে দেখা যায়। আরেকটি সিন্ড্রোমের কথা বলবো, এটা এতটাই ইন্টারেস্টিং সিন্ড্রোম যেটা আমি স্টাডি করতে গিয়ে পেলাম সারা পৃথিবীতে এখন পর্যন্ত সায়েন্সের জানা মতে মাত্র 40টা পরিবার পাওয়া গেছে এই সিন্ড্রোমে আক্রান্ত। আপনি জেনে অবাক হবেন, ব্রেন ঘুমোতে ভুলে যায়, অর্থাৎ ওই মানুষটা ঘুমোতে পারে না এবং একটা সময় সে মারাত্মক রকমভাবে অ্যাটাক হয়ে মারা যায়। এখন পর্যন্ত 40টা পরিবারকে পাওয়া গেছে এবং এই সিন্ড্রোমটাকে বলা হয় ফ্যাটাল ফ্যামিলিয়াল ইনসোমেনিয়া। 9 নম্বরটা যেটা অনেকের মধ্যেই আছে, আপনি চাইলে নিজের মধ্যে অনেক সময় মিলিয়ে নিতে পারেন, হুইচ ইজ কল সেক্সোমেনিয়া। ঘুমের মধ্যে এক ধরনের মারাত্মক রকমের সেক্স অনুভব হওয়া এবং পাশের ব্যক্তিকে অনেক সময় সে রেপ করে ফেলতে পারে। কিন্তু লাস্ট যে ঘটনাটা আপনাদেরকে বলবো 10 নম্বর, সেটাকে এখন পর্যন্ত সায়েন্স আসলে কি বলবে সায়েন্স জানে না। যেটা আমি বলছিলাম যে 2 নম্বরের বিষয়ের সঙ্গে এটার মিল আছে, সেটা হলো সাডেন আনএক্সপেক্টেড নকচারাল ডেথ সিন্ড্রোম। 1970 সালে লাওসে অসংখ্য মানুষ এই সিন্ড্রোমে মারা গিয়েছিল এবং ওটাই সর্বপ্রথম ধরা পড়ে। এই সিন্ড্রোমটা হচ্ছে এরকম যে ঘুমের মধ্যে হঠাৎ করে দম আটকে মানুষ মারা যায় এবং দম আটকানোর সময় ফিলটা হয় এরকম যে বুকের উপরে কোনো ভৌতিক কোনো একটা কিছু চেপে বসে আছে, ভূতের বুড়িও বলা হয় অনেক সময়। সায়েন্স এখন পর্যন্ত জানে না এটার কারণটা কি, তবে সায়েন্স যেটা বলছে একজন নর্মাল মানুষ যার হার্টবিট সম্পূর্ণরূপে ঠিক আছে, ব্রেন ঠিক আছে, সবকিছু ঠিক আছে, সে হঠাৎ করে হবে ঘুমের মধ্যে মারা যাওয়াটা সত্যি সত্যি অবাক করার মতো। সবশেষে যে কথাটা বলতে চাই, ঘুমের মধ্যে অনেক কিছুই ঘটতে পারে। কোনো বিষয় নিয়ে প্যারানর্মাল সিদ্ধান্তে যাবার আগে নিজেরা স্টাডি করুন। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে যিনি আমাদের গেস্ট, তার নাম আমার নামে নাম কিন্তু সমস্যা আমার মতো আর কি, অন্যরকম সমস্যা, গোলাম কিবিয়া দেবী। তো কিবিয়া ভাই, আপনার বয়স অন এভারেজ কত বলছিলেন আপনি তখন?
33
মতো। ওকে, সো আপনি পেশায় একজন পেইন্টার, আপনি যেটা বলছিলেন কি ঘটনা বলতে চান আপনি আমাকে?
সেটা হচ্ছে যে আমি আমার মার কাছ থেকে এটা আমি শুনছি, তখন আমার বয়স 1 কি 1.5 বছর। আমার মা দাদার বাড়ি থেকে নানার বাড়িতে যায়, তখন আমার একটা বোন ছিল, সেটা 9 মাস বয়স ছিল। তো সেখানে যাওয়ার পর কোন এক সন্ধ্যায় আমার নানু আমার বোনকে কুলে নিয়ে বসেছিল ওই আম গাছের নিচে পাকের ঘরের সামনে, মা রান্না করছিল। ঠিক ওই সময় একটা আম পড়ে, আম পড়ার সাথে সাথে আমার বোনটা চিৎকার দেয়, দেখলো যে আর গায়ে কোনো স্পট বা কোন ধরনের ব্যথাটা লাগছে, কিন্তু দেখলো যে কোনো ব্যথাটা নাই। তারপর ওই সময় ওর গায়ে হাম ওঠে, সকালবেলা দেখা যায় যে ওটা নাই। আমরা ওখানে 2-1 দিন থাকার পর আবার রিটার্ন করি আমার দাদার বাড়িতে। তখন আসার পর এভাবে চলতে থাকে, কিন্তু ওই আম পড়ার পর ওর কাছ থেকে আর মানে কোন রকমের মানে চিৎকার বা খিদা লাগলে যে কান্না করতে হবে এই জন্য কিছু অফ হয়ে গেছিল। বসে ছিল, বসে থাকতে পারছে এই পর্যন্ত আর কিছু না। এই 17-18 দিনের মধ্যে কোন একদিন মা রাত্রে অনেক রাত্রে শুয়েছিল, আমরা তো সবাই একসাথে শুই, আমার বোনটা ছিল সবার মাঝখানে। তো মা যখন ঘুম থেকে জাগে তখন দেখে যে বোনটা নাই, তখন মা সাধারণ তারপর ডাক দিতে ভয় পেতেছিল যে যদি আবার বকাবকি করে বা এই ধরনের কিছু। মা হারিকেন জানানোর জন্য যখন চোখের থেকে নিচে নামে তখন পায়ের নিচে কিছু একটা স্পর্শ অনুভব করে। তারপর দেখা যায় যে ওই শিব বন্ধুটা ওখানে নিচে পড়ে আছে কিন্তু কোনো শিক্ষা নাই। তারপর মা তাকে টেনে ওঠায়, ওঠানোর পরে আবার সয় আবার ডাক দেয়। তারপর বলে যে আল্লাহ আল্লাহ করে ঠিক হয়ে যাবে। দেখা যায় যে এইভাবে চলতে থাকে, ওকে দেখায় ওষুধ নিয়ে আসা হয়, কোনো ডাক্তারকে দেয় ওষুধ নিয়ে আসা হয়, ওষুধ পত্র খাওয়ানি হয় কিন্তু কাজ হয় না। দিনের 10:00-11:00 এরকম আনুমানিক টাইম, এই সময় খাওয়ার পরে দেখা যাচ্ছে যে মানে ওর মুখ চোখ আলো হয়ে গেছে। আলোর পরে আমি ওই সময় আমার মা রাখতে দিয়ে আমি কাঁদতেছি।
আপনার বয়স কত তখন?
তখন এই তো 1-1.5 বছর এরকম।
এটা পরবর্তীতে গল্পটা শুনেছেন কি মায়ের কাছ থেকে?
আচ্ছা। তারপর আমার বোন একটা ছোটখাটো একটা চিৎকার দেয়, তার মা দেখে যে একটা বিদ্যুতের ঝলকের মতো আসলো, সেটা আমার উপর দিয়ে যায়। আর আমার অবস্থাটা হয় যে ঘরের যে মাঝখানে যে একটা খুঁটি ছিল, আমি মা দিয়ে আঁটু ছেড়ে ওই খুঁটি ধরে ঘুরতে থাকি। তো ঘুরতে ঘুরতে আমার তখন চোখ বন্ধ, এই চোখ বন্ধ নাকি প্রায় 3 মাস এরকম ছিল। মা বলে যে ওই আমার বোন যখন দাফনের সময় যখন গোসল করে আব্বা যখন নিয়ে আসে,
ওই সময় কি মারা যায় আপনার বোনটা?
জি জি ওই সময় মারা যায়। তো যখন বোনটা গোসল করে নিয়ে আসে তখন আমি দেখতেছি, আমার একটু খেয়াল আছে স্পষ্ট, আমার বোনের যখন ওই পিঠটা যখন ঘোরায় তখন তাদের মধ্যে পাতাঙ্গুলো একটা ছাপ। তারপর মা যেটা বলে যে আমার এই 3 মাস এভাবে চলতে থাকে, মানে আমি কোন রকম ছাড়া পাইলে কবরস্থানের দিকে দৌড়। আমার দাদা যেখানে আমরা গোরস্থানে যাই ওখানে আমার জ্যাঠার একটা দোকান ছিল, দোকান আমার জ্যাঠা ওখান থেকে আমার কয়েকবার ধরে নিয়ে আসছে আর আমার বাজে রাখতো।
ওই সময়টা তো আপনি বুঝতেন না যে কবরস্থান কি বা কোনো কিছু,
কিছু বুঝতাম না, কিন্তু ছাড়া পাইলে দৌড় দিতাম ওদিকে। এরপরে আমাদের যে মসজিদের যে হাফেজ শেখ হুজুর, ওনাকে জানানো হয়। তো জানানোর ফলে পরে একটা তাবিজ দেয় আর বলে আমার আবার দেখি শুনি কি কারণে এরকম হলো, বলে যে ওর একটা এফেক্ট ওর উপর গিয়ে পড়ছে, এই জন্যই এরকম করতেছে,
মানে ওই যে মারা গেছে তার।
তো এরপরে একটা তাবিজ দেয়, তাবিজ দেওয়ার পরে আমার মানে ওরকম কোনো সমস্যা হয় নাই।
আচ্ছা,
আমার ছেলে ছিল, ওই ছেলেটাকে মানে প্রথমে বৃহস্পতিবার তাকে নিয়ে যেত এবং শনিবারে দিয়ে যেত, আস্তে আস্তে সময় বাড়তে থাকে। তো এক সময় মানে একবার নিয়ে যায়, 5 মাস পরে দিয়ে যায়, আবার 18 দিন পরে আবার যায়, আবার সে 9 মাস পরে আসে। এই যে মহাখালী ওখানে এক মহিলার কাছে ছিল কিছুদিন, 3-4 মাস ছিল, ছাড়ার পরে সে উধাও। আর এখন খোঁজ খবর নেই, এটা এখন 5.5 বছর ধরে চলতেছে। তো দাদার আজকে এখানে আসার কথা ছিল, সে টিকিটও কনফার্ম করছে রাতের নাইটে যাইতে আসবে সেখানে। তো দাদি হঠাৎ অসুস্থ হয়ে পড়লো আর আসতে পারেনি। আর সেটা হচ্ছে আর ওনার দুটা মেয়ে আছে, মেয়েটা একটা মেয়ে বিয়ে দিচ্ছে, একটা মেয়ে বিয়ে দেয় নাই, যে মেয়েটাকে বিয়ে দিচ্ছে সেই মেয়েটার উপরে প্রায়ই আপনার জিন নাকি ভর করে।
ওকে দাদা ভাই, এই ঘটনাটা বিশেষ করে শিশুদের উপরে এইরকম ঘটনা জিনরা বা শয়তান ঘটাতে পারে কিনা?
প্রথমে একটা কথা বলে নিই ভাই, আমি কোনো সমাধানকারী না, আমি খুবই আমি হয়তো অ্যাডভাইস করতে পারবো আপনাকে। আপনার যে ছোট বোনটা মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, অনেক সময় যেটা হয় ঘটনাটা করছে গ্রামে, 3 বছর আগে মহিলারা হয়তো বা জানতো না যে বাচ্চাদেরকে খাওয়ানোর পর ঢেকুর দিতে হয়, কোলে নিয়ে একটা ঢেকুর তুলতে হয়, নাহলে বদ হজম হয় বা শ্বাস প্রশ্বাসের সমস্যা হইতে পারে। এখন মারা এটা করে, তারপর বিয়ে করছেন, এস দিয়া কি বোন নাম, এস দিয়া শুরু হয়, যাই হোক কি অবস্থা ওটা, ওয়াইফের কি অবস্থা? আমি আপনার বাচ্চার ক্ষেত্রে বোনের ক্ষেত্রে আসতেছি, আমি জানতে হবে এটা ভালো না। দেখেন অনেক সময় আমরা এজ এ মুসলিম বিধর্মীর নাম আমরা রেখে ফেলি, রাখা যায়, কোনো সমস্যা নেই, রাখা যায়। আমরা ওয়াইফের নামটা যদি সীমা থেকে চেঞ্জ করে অন্য কিছু রাখা যেত, বেটার হতো আমি মনে করি। কি নাম ওনার?
আসলে এটাই নাম,
এটাই নাম, বেটার হতো আমি মনে করি। এটা কোনো এফেক্ট না বা কোনো প্রেশার না। আমি যতটুকু আপনার মধ্যে দেখতে পাচ্ছি, আপনার ওয়াইফ সহকারে আপনারা কেউই সুখী না পারিবারিক দিক থেকে,
একদম 100% রাইট,
হ্যাঁ সুখী না। আপনার পুরো পরিবারের উপরে আগে ব্ল্যাক ম্যাজিক করা ছিল, যেটা রেস এখন অল্প আছে, হঠাৎ হঠাৎ এফেক্ট হয়ে গেছে, দিন দিন আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, খুবই শারীরিক এবং আর্থিক দুইটাই বাজে অবস্থা যাচ্ছে, মানে খুব আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন ধ্বংস, আপনি দেখতে পাচ্ছেন
আমার টেনশন ঘুম আসে না ভাই,
কিন্তু এটা হাস্য করতে পারে, আমি যে কথাটা বলতেছি হাস্য করতে পারে যে এখন এই ছত্র ছাড়া সে বান জাদুটোনা কথা বলতেছে, জাদুটোনা এক্সিস্ট করে। আপনাদের উপরে আপনার পারিবারিক অবস্থা আছে, বাবাকে জিজ্ঞেস করে দেখবেন উনি জীবিত কিনা জানি না, মা
মা
একটু অসুস্থ হতে পারে, মা তো অসুস্থ। আপনাকে বলেছি না, প্রতিটা লিসনারকে বলেছি, মার দিকে খেয়াল রাখবেন, বাবা মার দিকে খেয়াল রাখবেন। আমি যতটুকু বুঝতে পারতেছি, আমি জানি না আল্লাহ মাফ করুক কত সঠিক কতটুকু ভুল, আমি জানি না, আমি ফিল করতেছি যে আপনাদের কাছে বান মারা হয়েছিল। বান কেন বলে, আসলে গিরা, গিরা থাকে না আমরা যদি দড়িকে গিরা মারি, এই গিরাটাকে আমরা শুদ্ধ ভাষায় বান বলি। ওটা ওই ছোটবেলা থেকে আপনাদের ফ্যামিলি থেকে যখন বাবা মা বিয়ে করে তারও আগে থেকে শুরু, আপনাদের গ্রামের কোনো লোক করছে না, মহিলা একটা লোক কালো করে লোক শর্ট করে শুকনা শর্ট করে মোচা লোকটা আমি দেখতে পাচ্ছেন, যাই না এই যুগে এসে আমি এগুলো বলতে আনছি আগে এখন, কিন্তু বলতে হয় যেটা বাস্তবতাকে আমরা অমান্য করতে পারি না। সেই বানের এফেক্ট আপনার বোনের উপর পড়ছে, আপনার উপর পড়ছে, আপনার মার উপর, বাবার উপর, সবার উপর পড়ছে, কিন্তু আপনাদের ব্লাড রিলেটেড যারা মানে মায়ের ফ্যামিলি কিন্তু ব্লাড রিলেটেড হয় না, ব্লাড রিলেটেড, হ্যাঁ, যে ফুফু হয় ফুফা হয় বা যতটুকু ব্লাড রিলেটেড সবাই এফেক্টেড হবে, এটাতে ওইটা এখনো আছে অল্প। অনেক সময় আমরা জানি জিন যদি কাউকে ধরে বা অশরীরী যেগুলো শক্তি ধরে, ওটা বহুদিন পর থাকে, বছরের পর বছর পর থাকে, পূর্বপুরুষ নিয়ে টানবে। সেখান থেকে বের হয়ে আসার জন্য ভাই যেটা করতে হবে, এটা আসলে সময় দরকার। কোথায় সমস্যা, কেন সমস্যা, কোথা থেকে এটা আসলো জেনে তারপরে এটা সমাধান থেকে আমরা যেতে পারি। আমি সমাধানকারী না, প্রথমে বলি আমি আপনাকে অ্যাডভাইস করতে পারবো এটাই, কিন্তু আমি বলবো লিসেনার যারা এই মুহূর্তে আছেন, জাদুটোনা বান বদনজর এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এটা খুবই খারাপ, মানে এতটাই খারাপ যাদের উপর এফেক্ট হয় নাই তারা কখনো বুঝবে না যে এই জাদুটোনা কত খারাপ।
ওকে, ঠিক আছে, শ্রোতা আমরা এই পর্যায়ে আরো একটি বিরতি নিতে চাই। ছোট্ট একটা বিরতির পর আমাদের বাকি যারা গেস্ট আছেন তাদেরকে নিয়ে আসবো। সেই সাথে আপনাদেরকে বলতে চাই আগামীকাল শুক্রবার, আগামীকাল তো না আজকেই তো শুক্রবার পড়ে গিয়েছে, রাত 11:50 আমরা ঢাকা শহরের একটা বিশেষ হন্টেড জায়গা, যে জায়গাটি আপনারা মোটামুটি সবাই চেনেন, আমরা হন্টেড জায়গাটা এখন এক্সপ্লোর করছি না, তাহলে আমাদের কাজ করতে অসুবিধা হবে, যে কারণে এই জায়গাটা নিয়ে অনেক বেশি মিথ বলবো আমি, ঘটনা খুব র্যান্ডমলি এরকম ঘটে, আমরা ফেসবুক অলরেডি পোস্ট দিয়ে বুঝিয়ে দিয়েছি। সেই জায়গা থেকে আমরা খুব অল্প সময়ের জন্য ফেসবুকে লাইভ হব, রেজা ভাই থাকছেন ওখানে, সুমন থাকছে, আমি থাকবো ফেসবুক লাইভের এপারে, মানে আলটিমেটলি আমি হচ্ছে অবজার্ভ করবো কে কি কমেন্টস করছে। এই কারণেই বলছি যে এই হন্টেড লাইভগুলোতে আমরা আসলে আপনাদের পার্টিসিপেশন চাই, সো আমরা একটা গুছিয়ে আনার চেষ্টা করছি আর কি, দেখে কথা বাড়াবো না, শুধু একটুকুই বলবো যারা এই লাইভটি দেখতে চান, ঢাকা শহরের এই খুবই পরিচিত একটা জায়গা, এটা নিয়ে বিভিন্ন ধরনের কথা প্রচলিত আছে। একটা মজার ঘটনা বলি, যখন রেজা ভাই অলরেডি একটা পোস্ট দিয়েছে তখন আমার ফ্যামিলি থেকে না করা হয়েছে যাতে আমি এখানে না যাই, এত বড় বড় জায়গায় আমি গিয়ে ঘুরে আসলাম, হ্যাঁ মানে মহাস্থানগড়ের মতো জায়গায় গিয়েছি, শ্মশানে গিয়ে ঘুরে আসলাম, কিন্তু আমাকে বলতে আমি যেন ওইখানে না যাই, মানে স্ট্রিক্টলি নিষেধ। তার মানে এটা নিয়ে ঢাকা শহরের লোকজন মোটামুটি এটা জানেন,
ভয় পায়,
খুব ভয় পায়। এই জায়গাটা থেকে আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, আমাদের এই লাইভটা খুবই গুরুত্বপূর্ণ লাইভ, শর্ট টাইমের জন্য আমরা ফেসবুকে আসবো, আপনারা সবাই কানেক্টেড থাকবেন। আমাদের ফেসবুকে ঠিকানা www.facebook.com/DAARTEAM, that is called our team. লাইভ গিয়ে কানেক্টেড হয়ে যান, আজকে রাত 11:50 ঘটনা ঘটবে
যেখানে আমরা কালকে লাইভে যাচ্ছি, মানে অলরেডি আজকে লাইভে যাচ্ছি আমরা, হ্যাঁ ফ্রাইডে নাইট রাত 11:50, এখানে আমি অসংখ্য তৈরি, আমরা অলরেডি পোস্ট করছি ফেসবুকে, অনেকের প্রুফ পোস্ট করছি, একটা মোর, সেই মোড়ে রেগুলার অ্যাক্সিডেন্ট হচ্ছে, একই জায়গা একই ঘটনা, এবং মানুষ যারা আমাকে বলছে তারা বলছে ওই স্পেশালি ওই জায়গায় যাওয়ার পরে তারা কিছু একটা সাদা মহিলাকে দেখে বা সাদা কিছু একটা দেখে যেটা ক্রস করে রাস্তা, তখনই মানুষ অ্যাক্সিডেন্ট করে গাড়িটা, এবং ওইখানে নাকি গাড়ির স্পিডে থাকলে গাড়ি নিয়ন্ত্রণ হারায় ফেলে অটোমেটিকলি, এবং আমি মনে করি এভারেজে এভরি উইক ওই স্পেসিফিক সেই জায়গাতে অ্যাক্সিডেন্ট হচ্ছে।
ফাইন, উই আর টেকিং আমি যাব এবং রেজা ভাই ওখানে যাচ্ছেন, সো আপনারা কানেক্টেড থাকবেন, ফিরে আসছি 4 মিনিট পর।
ধর মানে ভয়, haunted by
Ron.
He's coming, okay?
Door Eclipse.
4 মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি দরের এক্লিপসে। আমি আর জে কিবরিয়া রয়েছি এবং রেজা ভাইও আছেন আমাদের সঙ্গে, আর এই মুহূর্তে একজন গেস্ট আমাদের সঙ্গে আছেন, তিনি আব্দুল্লাল মামুন। তো আব্দুল্লাল মামুন, প্রথমেই স্বাগত, আপনাকে দেখে যেটা মনে হচ্ছে যে আপনি ধর্মকর্মের ব্যাপারে যথেষ্ট সাবধান ভূমিকায় থাকেন আর কি। ওকে, বলুন কি বলতে চান।
আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাল মামুন, আমি জাতীয় থেকে 2006 শেষে মিটিং যখন দিল্লিতে ছিলাম, তখন বিদায় অনুষ্ঠানের পর আমি আগে থেকে একটু বলে নিই, আমি খাওয়া দাওয়ার প্রতি আগে খুব মানে ভালো ছিলাম, আমার স্বাস্থ্য ছিল প্রায় 8 কেজি, অনেক হেলদি ছিলাম। তো বিদায় অনুষ্ঠান করার পরে আইসা যখন ভাত খেতে বসলাম, এক নাড়া যখন মুখে দিলাম তখন এখানে আটকে যায়। আমি তখন আম্মুকে বললাম, আম্মু আমি তো খাওয়া দাওয়া করতে পারতেছি না, তো আম্মু বলে যে বাবা সমস্যা নাই, তুমি মানে পরিশ্রম করে আসছো, ছবিটি উঠছো, তুমি একটু ভালো মতো খাও। তখন থেকে আমি খাইতে পারি না, এরপর থেকে আমার জ্বর প্রায় 1 মাস যাবত জ্বর ছিল, এবং আমি রাত্রে ঘুমাইতে পারতাম না, এবং প্রতিদিন আমাকে বোবাই ধরবেই, এটা কন্টিনিউ, মানে আমি যখন মানে ঘুমাইতে যেতাম লাইটটা বন্ধ করে, তখন আমি ছিলাম আম্মুকে জেনে আসতেছে, তো আমি অলটাইম একটা লোক দেখতাম সাদা পাঞ্জাবি পরা, এবং আমি ঘুমাইতে পারতাম না, আমার সবসময় আমার কানে কাছে সেরকম আওয়াজ করতো, সবসময় আমি প্রচুর চেষ্টা করতাম ঘুমাইতে, আমার কাছে ঘুমাইতে পারতাম না, মানে চোখটা লাগলেই আমার সমস্যা হইতো। মানে অনেক কবিরাজ দেখানো হয়েছে, অনেক কবিরাজ কন্ট্যাক্ট করে টাকা নিয়েছে আমার বোধ হয়ে প্রায় অনেক কবিরাজ দেখা হয়েছে। তারপর আমার মেডিসিন বিশেষজ্ঞ ল্যাবরেটরি যাই, তারপর অনেক আরো অনেক ডাক্তারের কাছে যাওয়া হয়, তারপরে এন্ডোস্কোপি করা হয়। এন্ডোস্কোপি এমন একটা জিনিস, লাইট দিয়ে পেটের ভিতরে অনেক কিছু দেখানো হয়, মনে হলো যে আমার জানটা বেড়ে যেতেছে, কোনো রিপোর্টে কিছু পাইনি। এক ডাক্তার বললো যে তাহলে আপনার ছেলে টনসিলটা কেটে ফেলেন, তো টনসিলটা অপারেশন করলাম। এমনও সময় যায়, যেমন গত রোজ যায় প্রায় 7 দিন আমি টেস্ট রোজে রাখার পরে লাস্টের 7টা রোজে রাখতে পারিনি। এরকম হয়েছে যে মানে এক ফোঁটা পানি খেতে পারি না, মানে এরকম একটা অবস্থা আমি খেলি মানে উদয় যায়, ভালো লেগে যায়। তো এই পর্যন্ত প্রায় 10 বছর তো আমি মানে শুকাইতে এই পর্যন্ত মানে এই পর্যন্ত আসছি, 20 কেজির মতো কমে গেছে।
20 কেজি লুজ করছে? আপনি কি এটাকে তেরো মান ভাবতেছেন?
আমার আয় অনেক ইয়া ছিল, তো লাস্টে
আমি দেখতেছি ভাই আপনার সাথে যেটা বললেন সাদা জিনিস আছে, সেটা নেত্রকোনা থেকে আসা তার সাথে বিদেশিরি চিনেন? বিদেশিরি
আমি নেত্রকোনা, আমার যে আমার হোম ডিস্ট্রিক্ট নেত্রকোনা,
ওখান থেকে আসছে, বিদেশিরি থেকে আসছে না। কিন্তু খাদ্য নালী তো ওনার ছোট না, আর ডাক্তার ওনাকে যেটা বলতেছে সবকিছু মিলায় উনি আলটিমেটলি পারফেক্টলি ফিট।
আগে তো প্রচুর খেতে পারতাম, প্রচুর
মানে আমি ঠিক আছে, আপনি খাওয়া নাই কমিয়ে গেছে, সেটা মানে রাতের বেলা আবার যেটা বললেন বোবা ধরে প্রতিদিন, এছাড়া কি হয় আর?
কেন লাস্ট যেটা হইলো যে আমি এক মানে যে হুজুর কাছে আমি শেষে দেখাইলাম, তো আমি একটা স্বপ্ন সবসময় দেখতাম যে আমি রাতে মারা যেতেছি। তো তখন আমি এক হুজুরের কাছে বলি, তো উনি বলো যে তোমার এটা আসলে স্বপ্নের উদ্দেশ্য এটাই, তোমার হার্ট বাড়তে পারে। তো শেষে আমি মানে লাস্টের মানে বছরগুলোতে আমি শুধু আস্তিন খেয়ে থাকতাম, শুধু আস্তিন খেয়া মানে অল্প অল্প করে আস্তিন খাইতাম, মানে অল্প অল্প করে পানি যেত, মানে এটাই। তখন আমার চেহারাটা পুরো কালো হয়ে গেছিলো। তো লাস্ট মানে যে হুজুরটা আমাকে দেখলো, উনি জাফরান কালী দিয়ে একটা তকবীর করছিল।
আচ্ছা না, কিন্তু আপনি খেতে পাচ্ছেন না, জোর করে খেতে গেলে কি হয়?
মানে সম্পূর্ণ আটকে যায়, মানে মানে দম আটকে যায় পুরো,
গলা খাওয়া আটকে
যায়, গলা খাওয়া মানে মনে হয় যে খাদ্য নয় ভিতরে।
আমাদের অনেক সময় হয়, আমাদের প্রাপ্তবয়স্ক অনেক সময় হয় না, সেটা তো ওয়ান টাইম হঠাৎ করে হঠাৎ হয়, সেটা কিন্তু উনি তো রেগুলার হচ্ছে। আপনি দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাঞ্জাবি পড়ছেন, মনে হচ্ছে যে কিবরি বাজারে বললো আলেম টাইপের মানুষ। আপনি কখনো মাদ্রাসায় পড়াশোনা করছেন?
না, মাদ্রাসায় পড়াশোনা
পড়াশোনা সেটাই বলতে গেছিলেন যে মাদ্রাসায় কোনো পড়েন না আপনি, যেহেতু আপনারা দেখে কিন্তু যে কেউ বললো মাদ্রাসা স্টুডেন্ট।
অবশ্যই অবশ্যই।
ব্ল্যাক ম্যাজিকের ইফেক্টটা এরকম হতে পারে কিনা? ব্ল্যাক ম্যাজিক ইফেক্ট হতে পারে, যেটা আমি ওনাকে প্রথমে বললাম যে নেত্রকোনা থেকে ওনার একটা শুরু, বললো যে ওনার চাকরি নেত্রকোনা থাকে এবং ওনার সন্দেহ চাকরি নামে করছে। অনেক সময় অনেক বান থাকে, পানি দিয়ে করা হয়, খুবই রিয়ার কেস। কিছু কিছু ব্ল্যাক ম্যাজিক থাকে খুবই শক্তিশালী, কিছু থাকে খুব দুর্বল। কিছু ব্ল্যাক ম্যাজিক থাকে শারীরিক এফেক্ট করে, কিছু আছে মানসিক এফেক্ট করে, কিছু আছে মানুষ মৃত্যুবরণ করে, ডিপেন্ড অন কত পাওয়ারফুল সে ব্ল্যাক ম্যাজিকটা করলো। এই ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট 6 মাস থাকে পৃথিবীর যে কোনো জাদু। অনেক সময় এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমি বলে দিচ্ছি সবাইকে, অনেক সময় এই ব্ল্যাক ম্যাজিকের এফেক্টটা মানুষের অভ্যাসে পরিণত হয়ে যায়। আমি যেটা অনুমোদিত দেখতে পাচ্ছি হালকা পাতলা, সেটা খুবই সামান্য, মানে নাই বললে চলে। আপনার এই মুহূর্তে আপনার কোনো ব্ল্যাক ম্যাজিক নাই, হয়তো বা আপনার এই ভয়টা, খাওয়ার ভয়টা একটা ভয়ে পরিণত হয়ে গেছে,
আমার সঙ্গে যিনি যোগ দিয়েছেন তিনি সাভার থেকে এসছেন এবং খুব ইন্টারেস্টিং একটা ছবি নিয়ে এসছেন। এই ছবিটা আমরা ফেসবুক পেজে দিয়ে দিচ্ছি, ছবির গল্পটা একটু তুলে নিয়ে আসতে চাই যেটা আগের গল্পের সঙ্গে মিল আছে। ওকে, আপনার নামটা একটু বলেন। ঠিক আছে, গল্পটা কি বলুন।
আসলে আমি একটা বাসা নেই যেখানে মানে থাকার মতন, আমাদের ছোট ফ্যামিলি, ধরেন সিঙ্গেল রুম বাথ সহ, কিন্তু গ্যাস বন্ধ করে দেয়া আর কিচেনটা 5টা রুমের আর কি ভাগ করে নিতে হয়। তো আমি যাওয়ার সাথে সাথে একজনের খুবই প্রবলেম হয়, মানে উনি প্রথমেই আসছে ওই বাসায়।
আচ্ছা,
তাই ওনার মানে আমার সাথে প্রবলেম দেখেই থাকে, কি জন্য আমি বলতে পারবো না। তারপরে ওনার মানে বকা ঝকা মানে আমাকে অনেক করে, আমি কখনো কিছু বলিনি। তো আমার হচ্ছে কি, ঘরে জিনিস রাখতে আমার একটা রাখা যাচ্ছিল না, তো আমি রান্না করেই রাখতেছিলাম। তো উনি করতেছিল কি, 2-3 দিনের ময়লা একদম আমার একের সাথে রাখছিল, যে পোকাগুলো আমার খাবারে যাচ্ছিল। তো আমার খুবই খারাপ লাগে, আমি ওনাকে কিছু না বলে আমার হাজব্যান্ডকে জানাই, তারপর বাড়িওয়ালা আন্টিকে বলি যে বাসা ছেড়ে দেবো। আন্টি বলে, কেন তোমার কি সমস্যা, তুমি বাসা ছাড়তে পারবে না, আমার তোমাকে ভালো লাগছে বা তোমার ফ্যামিলি ভালো লাগছে। পরে আন্টি আঙ্কেল আসে, তো আমাকে ওনারা আরো মানে রাগ হয়ে খুব যাতা গালাগালি করে ভাবিটা, আর খুবই খারাপ গালি দেয় যখন, তখন আমি বলি যে ভাবি এভাবে কথা বলবো না। তখন উনি আমার একটা করে কি, স্যান্ডেল উঠায় মারবে, তোমাকে স্যান্ডেল দিয়ে মারা উচিত। তখন আমার আর কন্ট্রোলে থাকে না, রাগ কন্ট্রোল থাকে না, আর হাজব্যান্ডের নামে খুবই সিরিয়াসলি কথা বলে। তারপর আমি করি কি, 2-3টা থাপ্পড় লাগিয়ে দিই, যেটা কেমন ভাষা। পরে আমার নামে সাভার থানায় জিডি করে দেয়। তো যখন পুলিশ টুলিশ আসে 2-3 দিন পরে, ওনারা টাকা দিয়ে নিয়ে আসে। তো আমার হাজব্যান্ড, আমার এক ভাই, ওনার যে থানায় যোগাযোগ করায় উনি আসতে চায় না আর কি। তো ওনার আবার টাকা দিয়ে যায় নিয়ে আসে, আসে আমার ঘরে বসে এবং ওনাকেই মানে বাসা থেকে উঠাই দেওয়ার জন্য বলে। আর অন্য অন্য ভাড়াটিয়ারা ওনার জন্য মানে সমস্যা ফেস করতেছিল, তারপর ওনাকে নোটিশ দিয়ে দেয়। তারপর ঈদ তো, ঈদের ছুটি উনি বাড়ি চলে যায়। তো যাওয়ার ঠিক 4 দিন পরে উনি আসে, যেদিন আসে আমি জানি না যে উনি আসছে, আমি রুমের ভিতরে। তো আমি বিকালে খুব অসুস্থ হয়ে পড়ি, আমার হাজবেন্ড আমরা গাড়ি এক্সচেঞ্জ করছিলাম এই সংসদ ভবনের একটু মানে পিছনের দিকে, আমার বাচ্চা সহ মানে ট্রাক পিছন থেকে এসে আমার ই করে দেয়। তো আমার গাড়িটা সামনে এবং কি পিছনে দু গাড়িতেই লাগে, গাড়িটা খুব ক্ষতি হয়, বনের টন্ড একদম ভেঙে যায়। তো ওইখানে আমার হাজবেন্ড আর কি ব্যস্ত থাকে ঠিক করার জন্য, তো আমি খুবই এর মধ্যে অসুস্থ থাকি। আমাদের আর্থিক প্রবলেম হচ্ছিল তখন আর কি, অনেক টাকা টাকা লিখে যায়। তো রান্নাঘরে একটা থাকায় তো পাশের ভাবি দেখতেছে যে চুলা নিচে একটা আলু, মানে কেমন যেন উনি দেখে কিছু বলে নাই। পরের দিন সকালে আমার হাজবেন্ড আবার অফিস খুলে গেছে রান্না করবো, তো আমি আবার অনেক সকালে উঠি, উঠে যেয়ে দেখি যে চুলা নিচে কেমন একটা মানে আলু, মানে খুবই দেখতে অনেক ভয় লাগতেছে। তো হাত দিয়ে ধরি, ধরে নিয়ে আমাকে অস্বাভাবিক লাগে, তখন আমি ঘরে নিয়ে আমার হাজবেন্ডকে দেখাই। দেখানোর পরে উনি আবার এইসব বিশ্বাস টিশ্বাস করে না, আমি আবার বলি যেগুলো কোনো জাদু টাদু নাকি, তখন উনি বলেন না জিনিসটা কি আমাকে দেখাও। তো উনি সারাদিন আর অফিসে যায় না, ওটা হাতে রাখে, বিভিন্ন জনদের দেখায়, পরে একজনের পরামর্শে এক হুজুরের কাছে নিয়ে যাই।
ওকে, আলুটা,
হ্যাঁ ওটা নিয়ে যাই। পরে ওই হুজুর আঙ্কেলটা বললো যে তোমাকে, তোমার অনেক ক্ষতি করছে তোমার শরীরের, মানে যে বিভিন্ন জায়গা মানে ধরেন চোখ, কিডনি, এই ফেফসি, গুড়টা, এগুলোতেই আলুগুলো লাগিয়ে দিছে, এইগুলো বলছে।
ওকে, আপনাকে আমি আলুর ছবিটা দেখিয়েছি একটু আগে, এবং ছবিটা আমার কাছে একদম ভয়ঙ্কর মনে হয়েছে,
আসলে ভয়ঙ্কর লাগে।
এবং ডেফিনেটলি শিওর ইটস ব্ল্যাক ব্ল্যাক ম্যাজিক,
আপনি ফেসবুকে পোস্ট করে দেন,
ফেসবুকে আমি অলরেডি দিয়ে দিয়েছি, এটা ব্ল্যাক ম্যাজিক। এবং এটা ভুডু ডল কেস, মানে যেটা আমরা সাধারণত জানি ভুডু ডলের ক্ষেত্রে করা হয়, মানে হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, এবং সেটা বাংলাদেশে হলো ভুডু ডল প্র্যাকটিস নাই তেমন একটা, আলুটাকে ভুডু ডল মনে করে এটা করা হয়েছে। এবং ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, ভুডু ডলই হতে হবে বিষয়টা এরকম না, এটা কিন্তু এই আলু বলেন বা অন্য যে কোনো বিষয় দিয়ে এটা করা যায়। ঠিক আছে,
বেসিক্যালি ফ্যাক্টর থেকে যাবে যে আলুটাতে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, সেটা আপনাদের বাসার আলু হতে হবে, বাইরে হতে হবে না।
না উনি অ্যাকচুয়ালি কি, আমি রান্না করে যেহেতু র‍্যাক রাখি, আমি সব জিনিস রাখি, কিছু হ্যাঁ হ্যাঁ রাখি, যেহেতু আমার রান্না ক্ষেত্রে সুবিধা হয়,
অনেক সময় জিন চালান দিয়ে ওগুলো করে, বুঝছেন।
আর উনি মানে রাখতে রাখে
বেশ কয়েকটা লোহা মারা, অনেক
গুণ আমি গুনছি, 27টা আছে,
27টা লোহা,
জি জি।
সেদিন
ওই হুজুর বলছিল যে ওটা প্রস্রাব করলে ওটা নাকি অনেকই ক্ষমতা কমে যায়। আশ্চর্যের বিষয় কি, যখন প্রস্রাব করা হয়েছে আলুটা মানে আপনার পিন গাঁথার সাথে সাথে কেমন আবার চুলার নিচে রাখার জন্য তৈরি হয়ে আসছিল না, আলুটা একদম তাজা হয়ে গেছে সাথে সাথে।
আরবি
লেখাটার কথা বলতে চাচ্ছিলাম, সেই আরবি লেখাটা আমরা ছবিটা দিয়ে দিয়েছি ফেসবুকে, আপনারা গিয়ে দেখতে পাবেন www.facebook.com/dartin তিনটা দাগও আছে নিচে দিকে।
জাদু দিয়ে জাদু নষ্ট করা একটা আছে, একটা হচ্ছে কোরআনের আয়াতে জাদু নষ্ট করা, এই দুইটার কিন্তু একটা ইখতিলাফ আছে, অনেক বর্ণনা মতভেদ আছে, যদি সময় থাকে আমি আসতে বলবো। এগুলা আলুতে যেটা লেখা, এখানে স্বাদ লেখা, এটা কার নাম,
এই
যে স্বাদ, তিন স্বাদ, স্বাদ তিনটা দাগ দেওয়া, তিনজন, হ্যাঁ তিনজন এফেক্টেড হবে,
আপনার টোটাল চারজন,
জি আমরা চারজন,
ছেলে মেয়ে
নরমাল আছে,
আমার হাজবেন্ড এখন নরমাল নেই ভাইয়া,
তিনজন, হ্যাঁ তিনজন এফেক্টেড কথা লাগে, আমার তিনজনকে বান মারা বা জাদু করা হয়েছে। ছবিটা যারা দেখতেছে এই মুহূর্তে ফেসবুকে, আমার মনে হয় তাদের রাত থেকে ঘুম হবে না ভাই, মানে সরাসরি ভাবে সরাসরি দেখা,
সামান্য একটা আলু করে ভয়ঙ্কর হতে পারে না,
যে কোনো যে মানুষের চুল দিয়ে ব্ল্যাক ম্যাজিক করে, নখ দিয়ে ব্ল্যাক ম্যাজিক করে, জানেন তো এগুলো সবাই
জানে। সমস্যা হচ্ছে ভাইয়া, অ্যাকচুয়ালি হয় কি, আমার শরীর প্রচুর ব্যথা করে, আমাকে ওই বাসায় হুজুর রাখতে মানা করছিল, যেহেতু আমি একটু অসাবধানতা বসে থাকতে পারি, নখ চুল এগুলো মানে সাবধান রাখতে বলছিল, তো আমাকে আমার শাশুড়ির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর ওই হুজুর বলছিল 4টা তাবিজ দিবে, তুমি অনেক টাকা ডিমান্ড করো। তো ওর বাবা ওই সময় আর কি ফ্যামিলি পারপাস, তো ওই জন্য আর কি রাজি হয়ে যায়, যদিও বিশ্বাস করে না, এখন কি তাবিজ দেওয়ার পরে উনি ফোন করে টাকা চাচ্ছে আমাদের কাছে। আর শাশুড়ি ওখানে যেদিন যাই, তার 2 দিন পরে মানে সোমবারের দিন আমাদের যাইতে বলে তাবিজ নিতে, তো সেদিন আমার হয় কি শুয়ে আসি মাগরিবের টাইমে, আমার হচ্ছে কি গাটা ব্যথা মনে হয় যে ভিতর থেকে সব বমি হয়ে আসছে।
আপনি যেটা বলতে চাচ্ছেন যে বিভিন্ন রকমের ইফেক্ট তৈরি হয়েছে, এটা যদি মানে 100% অ্যাকুরেটলি করে থাকে তাহলে এটার ইফেক্ট অবশ্যই তৈরি হবে, এটাই স্বাভাবিক। কবিরাজের বিষয়টা
তারপর তো এটা এটাকে কাটা দেওয়া হবে, তারপরে কেন হবে সমস্যা?
উনি বলছে আমাদের যে উনি নাকি চেষ্টা করতেই থাকবে আমাদের ক্ষতি করার জন্য, তো ওইটা নাকি কেটে যাবে। কিন্তু আমরা তাবিজ আপনাদের শোতে শুনছি যেহেতু যে তাবিজ করা যাবে না, আর আমার হাজবেন্ড যেটা সাপোর্ট করে না এই জন্য আমরা পড়িনি, কিন্তু নিচে আর কি ঠিকই।
ঠিক আছে, আপনি ভালো কাজই করেছেন, এটা শুধু আমি আমরা বলিনি, আমরা বিভিন্ন যারা রিলিজিয়াস স্কলার আছেন তাদের কথা শুনে বুঝে আমরা এটা বলি। তারপরেও অনেকে এটা নিয়ে দ্বিমত পোষণ করেন, আমরা বলি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, আপনি কি করবেন না করবেন। ওকে, সো ব্ল্যাক ম্যাজিকের এই যে বিষয়টা, আমরা তো গত এপিসোডে ব্ল্যাক ম্যাজিকের আন্তবান্ত সব তুলে ধরেছি। ঠিক আছে প্রিয় শ্রোতা, আমরা গত পর্বে ব্ল্যাক ম্যাজিকের উপর আন্তবান্ত আপনাদেরকে দেখিয়েছি, আপনারা ওই পর্বটা যদি শোনেন তাহলে বুঝতে পারবেন। আর ব্ল্যাক ম্যাজিক হিল করার জন্য, ব্ল্যাক ম্যাজিক থেকে বের হয়ে আসার জন্য কিছু পদ্ধতি আছে আমাদের ধর্মীয়ভাবেই, সেগুলো পদ্ধতি আছে। তো আমার মনে হয় রেজা ভাই উনি অফ এয়ারে আমাদেরকে এই সাজেশনটাই দিবেন যে কিভাবে ব্ল্যাক ম্যাজিক থেকে বের হয়ে আসা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পরের যেই স্টোরিগুলো আছে সেগুলো একটু পরে ফিরে আসছি। 5 মিনিটসের ব্রেক।
ধর মানে
প্রিয় শ্রোতা, দরের একেবারে শেষের দিকে আপনাদেরকে আরো একবার আমন্ত্রণ। আমি আর জি কে দিয়া রয়েছি আপনার সঙ্গে, রেজা ভাই আছেন এবং দরে আরো একজন গেস্ট আছেন, উনি আমাদের আজকের দরের শেষ গেস্ট। এরপরে আমরা চিঠিপত্রের, চিঠিপত্র বলতে আমরা আসলে মেইল বোঝাচ্ছি, একটা মেইল পড়ব এবং তারপরে আজকে দর শেষ করব। তার আগে বিশেষ কিছু আহ্বান আপনাদের জন্য থাকবে। যিনি এই মুহূর্তে আমার সঙ্গে আছেন তার সম্পর্কে একটু আমরা পরিচিত হয়ে নেব। আপনার নামটা একটু বলেন।
সজীব হাসান।
সজীব কোথা থেকে এসছেন?
ধুমে থেকে।
বলুন কি ঘটনা আপনার, সেটা আপনি এখানে বলতে যাচ্ছেন।
আসলে আমার এই ঘটনাটার শুরু হয়েছিল আমার বড় বোন সেই প্রথম এক্সপিরিয়েন্স করে। তো আমাদের বাসাটা সামনে একটা পেয়ারা গাছ ছিল, যেহেতু মানে ওয়াশরুমটা বাহিরে, তো রাতের বেলা বের হলো হঠাৎ 12:30 দিকে। তো হঠাৎ করে পেয়ারা গাছটার দিকে আমার চোখে গেল, ও একটা জিনিস খেয়াল করলো যে একটা মহিলা মানুষ মানে এলোমেলো চুলগুলা। ও ভাবলো যে মানে আম্মা হয়তো বা রাত করে ওই জায়গায় দাঁড়ানো আছে, কিছু না বলে ওই জায়গা থেকে যে ও আবার ব্যাক করে বাসায়। তো পরের দিন আর কি জিজ্ঞাসা করা হয় আমার কাছে যে আপনি ওই জায়গায় ছিলেন কিনা। তো আম্মা বলে যে না, আমি তো ওই জায়গায় ঠেলার প্রশ্ন আসি না। তারপরে আমার এক ফ্রেন্ড, তো ও রাত করে হঠাৎ করে আমার বাসার পাশ দিয়ে যাচ্ছিল। বাসাটা হচ্ছে মানে রুমের এক পাশে একটা জানলা আছে, বাড়ির আশেপাশে মানে তিনটা পেয়ারা গাছ আছে, তো জানলার পাশে দুটো পেয়ারা গাছ, ওই পেয়ারা গাছের সাথেই সেমি মানে মহিলা মানুষ দাঁড়ানো, কিন্তু ফেসটা ও দেখতে পায়নি। তো ও দেখতে পাইয়া বললো যে এত রাতে, এটাও প্রায় একটার পরে ও জানলার পাশে দাঁড়ায় রয়েছে কে? তো এই জন্য উনি কয়েকবার ডাক দিল, কিন্তু ডাক দেওয়ার পরে যখন সারা কোনো সারা দিল না, কোনো কিছু দিল না, তখন ও ওই জায়গা থেকে চলে যায়। চলে যাওয়ার পরে ও এই ঘটনাটাও আমার কাছে বলে, কিন্তু আমি ওইটা আমলে নিয়ে নেই, মানে আমি বলি যে না এটা কিছুই না, এমনিতে হয়তো বা আমাকে ভয় দেখানোর জন্য, কারণ আমি জানলা ওপেন করে ঘুমাই বা এইসব কিছুই ভাবছিলাম। তারপরে
ডরের রেসিপিটা একেবারে শেষের দিকে এসে মনে করিয়ে দিতে চাই, ডরের রেসিপির মধ্যে কিন্তু একটা বিষয় আছে, আমরা যে বলি ডর মানে ভয়, সেটার জন্য এনভায়রনমেন্টটা খুব জরুরি এবং সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড যখন আপনি ডর শুনছেন, এবং পাশাপাশি আমরা বলি যে পারলে বাতিটা বন্ধ করে দিন, ঘরের বাতিটা অন্ধকার করে শুনুন, একজন কিংবা দুইজন এর বেশি না, এবং হালকা করে জানলাটা খোলা রাখুন। ওর জানলার কথা মনে পড়ার পরে আমার কাছে মনে হচ্ছে যারা রেসিপিটা মেনে এই ডরটা আজকে শুনেছেন তাদের জন্য একটা বিশাল সারপ্রাইজ হবে আজকের এই স্টোরিটা। বলেন।
তারপরে এটাও আমি মানে সেরকম গুরুত্ব দিই নাই, কিন্তু হঠাৎ করেই আমার আম্মা একদিন বলে যে আমাদের ওই জায়গায় মনসিং থেকে একজন বোবা লোক উনি আর কি কাজ করতে আসে, তো উনি আমাদের পাশে পাশে থাকতো। তো উনি আসলে বোবা, তো মানে উনি এই জিনিসটা একদিন রাতের বেলা দেখতে পেল যে একদম উনি বলছে যেটা অনেক লোম শরীরের মধ্যে এরকম একটা মানে লোক যাইতেছে আর কি। তো ও তো মানে বোবা অনেক সাহস তো ও চাইছিল কি যে আস্তে আস্তে যে ওকে ধরবো, মানে এরকম একটা ইনিয়া যেটা সেটা সিনিয়া। তো হঠাৎ করেই বাড়ির মালিক যিনি উনি আর কি বাইরে হয়ে যায়, বাইরে হয়ে ওকে যখন ডাক দেয় ও তখন তাকায় আর মানে ওই ওকে আর যেটা ও ফ্লো করে যাইতেছে ওটা আর নেই, ওটা গায়েব। তো ও তখন আর কি যে মালিকের কাছে তখন ও ইচ্ছা মতন উনি রাগটা ছাড়ে যে তুমি কেন ওই জায়গায় আসছো, আমি এখন আর দেখতাম ধরতাম। তো ও আর কি আকার ইঙ্গিতে বলে যে লোম বড় বড় লোম ছিল, এরকম অনেকজনে বলতে লাগলো যে এই জায়গাটা দিয়ে একজন ঋষি থাকে। তারপরে আবার ইদানিং আবার আমার বড় বোন আবার, এটা তো অনেক বছর আগে ছিল, ইদানিং আবার সেম ওই জানলার পাশে
একই জিনিস দেখছে,
একই জিনিস ও দেখলো। কিন্তু কি আমরা আসলে শেয়ার করি না, মানে কোনো গুরুত্ব দিই না, কারণ যেহেতু এমনিতে কোনো সমস্যা করতেছে না। কিন্তু আমার যেটা মনে হলো যে এমনিতে সমস্যা না করলেও আমাদের অন্যদিক দিয়ে সমস্যা হচ্ছে।
আপনি নিজে কোনো এক্সপিরিয়েন্স?
তো ইদানিং আমি রাতের বেলা শুয়ে রয়েছি, মধ্যরাতের দিকে আমার ঘুমটা হঠাৎ করে ভাঙে, এবং ভাঙার পরে আমি যখন উপরে তাকাই, তাকানোর পরেই সাথে সাথে দেখি একটা শ্যাডো, মানুষের মতনই শ্যাডো, জাস্ট আমার উপর থেকে এক হাত উপরে হবে, মানে প্রায় এক দু সেকেন্ড আমি মানে ই করতে পারছি ক্যাচার, কিন্তু কোনো কিছু করার আগে জাস্ট শ্যাডোটা ওই যে জানলা
একটু পর দিচ্ছি। দেখুন আপনাকে কিছুক্ষণ আগে আমি বেশ কয়েকটা ছবি দেখেছি, ছবিগুলো ঘটনা আপনি বলেন।
কিছুদিন আগে ছবি দেখালাম মোবাইলে আমাকে, হয়তো কোনো গেস্ট ওনাকে পাঠাইছে, শ্যাডো, জাস্ট লাইক শ্যাডো। আমি প্রথমে ভাবছিলাম পানির কোনো ইয়ে হবে, পরে ভালো করে খেয়াল করে দেখলাম শ্যাডো, একটা মানুষের শ্যাডো বিভিন্ন রূপ ধারণ করতেছে, শুকায় যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছে, ইঁদুরের মতো হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু আলোর কোনো তারতম্য সেখানে নাই। এর মানে বোঝা যাচ্ছে যে যে শ্যাডোটা ছিল সেটা শ্যাডো না, একটা জীবন, এই শ্যাডোর মধ্যে একটা প্রাণ ছিল।
রাইট, এবং এই শ্যাডোটা উনি যেটা আমাকে ফেসবুকে জানিয়েছে, এই শ্যাডোটা পুরো ঘর হাঁটাহাঁটি করে। আটটা ছবি আমাদের কাছে উনি পাঠিয়েছে, ওনাকে আমি আজকে আসতে বলেছিলাম, উনি কোনো কারণে আসতে পারেনি, হয়তো সামনে সপ্তাহে উনি আমাদের গেস্ট হবেন। উনি যেটা দেখালো যে প্রথমে ওনার ছায়াটাই পড়ে, তারপরে একটু পরে ছায়াটার শেপটা চেঞ্জ
থেকে বের হচ্ছে,
শেপটা চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে চিকন হয়ে যায়, চিকন হয়ে চারটা পাঁচটা হয়, এবং চারটা পাঁচটা হয়ে ওই চারটা পাঁচটা পুরো ঘরে হাঁটাহাঁটি করছে, এবং প্রত্যেকটা ছবি আমাদেরকে পাঠিয়েছেন। এবং
যেটা বুঝতে পারলাম যে জিনের বাচ্চাদের মতো রূপ আর কি।
রাইট, তো আপনি শ্যাডো নিয়ে যেটা বলছেন সেটা হতে পারে, এবং
জানলাটা খোলা ছিল।
জি জি,
এটাই বলছি, যদি জানলা খোলা না থাকতো,
জানলা খোলা থাকে মানে সবসময়
চাপিয়ে যেত, ঘরের মধ্যে রয়ে যেত, সে কিভাবে জিনটা বের হয়, কিভাবে ঢুকে, এটাই বিষয়টা আমরা বলছি।
ওকে, তারপর কি হলো?
আমার বন্ধু একজন আছে, ওর বাবা আসলে এইসব বিষয় নিয়ে ই করে, তো সেমনি বলছিলাম আমি কিছু সেটা নিয়ে দেখে, ও কিছু জানে কিনা, ও কিছু বলে নাই সেরকম, আমিও আর এইসব বিষয় করিনি। কিন্তু তার কতদিন পরে যখন আমার বাসায় মেহমান আসলো, তো আমাদের যেই জানলাটা ছিল তার পাশে আরেকটা রুম আছে, এবং সেম সাইডের জানলাটা, তো আমি ওই জানলা ওপেন করে মানে ঘুষে রয়েছি। মাছ রাতের পরেই হঠাৎ করে মানে আমি দেখতেছি যে মানে স্বপ্নের মধ্যে এটা খেয়াল করতেছি যেরকম মানে দরজা ওপেন করে একজন ঢুকলো রুমের ভিতরে, এরকম লাগলো। তারপরে সাথে সাথে পিছনে মানে দু একজন লোক আসলো, আসার পরে যেরকম মনে হইতেছে যে আমাকে ধরছে, মনে হচ্ছে যে আমাকে একজন মানে আঘাত করতেছে এরকম। তো তখনই আমার মানে ঘুমটা ই হয়ে
ভেঙে গেল,
কিন্তু ভেঙে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে আমি এই পাশে আমার রাইট সাইডে দাঁড়ানো, আর মানে আমার উপর সাইডে মানে দূরে রাখছে জাস্ট। কিন্তু তখন আমি কি যে আমার এরকম হয় যখন আমি স্বপ্ন দেখি, আমি এসব বিষয়ে অনেক কিছুই জানা আছে, কারণ কোরআন হাদিস নিয়ে অনেক ঘাটাঘাটি করা হয়েছিল। তখন আমি মানে সুরা পড়া শুরু করে দিই, তো সুরা পড়ার পরে আস্তে আস্তে দেখা যাচ্ছে এইগুলো শুয়ে যায়, চলে যায়, এবং তখন আর আমি কিছুই পাইনি রুমের মধ্যে, তখন সবকিছু আবার লাগায় শুয়ে থাকি। এই ঘটনাটা কারো কাছে আমি বলে নিয়েছি, কিন্তু এফেক্টটা হয় কি, আমার দেখা গেছে বিভিন্ন জায়গাতে আপনার লাল হয়ে যায়, এক ধরনের লাল ই হয়ে যেরকম চামড়া পুড়ে গেছে এরকম হয়ে যেতেছে, অথচ আমার এরকম কোনো আগুনের স্পর্শ বা কোনো কিছুই লাগে না আমার, কিন্তু বিভিন্ন জায়গায় যেরকম জানি আগুনের ফুসকার মতনই হয়ে গেছে লাল লাল, পরে চামড়া একদম টেনে টেনে উঠে ফেলাই দিছি আমি, মানে এটাও আমি সেরকম কিছু নিয়ে নিই। তারপরে কিন্তু সেটা নিয়ে আমি ভাবলাম যেহেতু আমার আত্মীয় স্বজন অনেকে এইসব বিষয়ে জানাশোনা আছে, তো কারোর কাছে আমি শেয়ার না করে আমি বলছি কি যে আমি একটা আর কি জিনের সাথে কথা বলতে চাই। তো উনি আমাকে বললো কি যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি কথা বলতে চাও আমি একটা একজনকে আনতে পারি। তো উনি আমাকে বললো যে একজন তুলে আসছি মানুষ আনতে, এবং রক্ত জবা, যেটা সাধারণ জবা না, একটা রক্ত জবা ফুলানতে।
এটা আপনি আমাকে এসএমএস করে জানাইছিলেন, মোবাইলে এসএমএস করে। প্রিয় শ্রোতা, আমি বারবার ইন্টারাপ্ট করছি শেষের দিকে এসে, আপনাদেরকে আরেকবার মনে করে দিচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, রেজা ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য একটি মাত্র পদ্ধতি, সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি, সেটা হচ্ছে আমাদের ফেসবুকে যেই নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে এসএমএস করতে হবে, আপনার নাম লিখে, আপনার যে ঘটনাটা ঘটে খুব ছোট করে বলে, প্যারানর্মাল কিনা লিখে আমাদেরকে টেক্সট করবেন, আমরা টেক্সটটা গ্রহণযোগ্য হলে আপনার সঙ্গে যোগাযোগ করি।
মানে রক্তজব ফুলটা, তো ওটা আর কি আমি আমার বন্ধুদের নিয়ে, ওদেরকে কিছুই বলিনি যে কি করব, কিন্তু বন্ধুদের নিয়ে হিন্দু বাড়িতে খুঁজলাম অনেক, পাইলাম না। তো যিনি মানে যার কাছে বলছে উনি পরে জোগাড় করে, কিন্তু আমাকে অন্যান্য যে জিনিসগুলো বলে যেরকম পাঁচটা মোমবাতি, পরে অনেকগুলো আগরবাতি রীতি, এবং একশো এক টাকা না কত জানি মানে এরকম একটা হাদিয়া রাখতে বলে, এগুলো সব আমি দিই। আমি কথা বলবো, দেখি কি হয়। তো উনি আর কি একজন তুলারাশি মানুষ আমার পাশের কারণে, তো ওনাকে নামছি আনার পরে আর কি মোমবাতি ধরেছে সামনে, আগরবাতি গুলো জ্বালালো, এই 100 ইটাকে যেটা সামনে রাখছে এবং জবা ফুলটাও রাখছে। রাখার পরে উনি কি করলো আপনার একটা ব্যাত নিয়ে মাটির মধ্যে আস্তে আস্তে বেরিতেছে আর কি যেন পড়তেছে, আর সামনে যিনি উনি চুপ করে বসে রয়েছে। কতক্ষণ পরের পরে দেখি কি সামনে লোকটা এমনিতে মানে মোচর দিয়া মানুষ যেরকম ঘুম ভাঙার পরে যেরকম হয় মোচর টোচর দিয়া অনেক কি করে, আর হঠাৎ করে দেখলাম যে ওই লোকটা যিনি নাকি নর্মাল বসে রয়েছে উনি হঠাৎ করে এত ঘাম হয়েছে শরীরে মানে অনেক ঘাম। তো উনি এসে বলতেছে যে মানে দিদি সালাম দিয়ে বললো কেন রাখা হচ্ছে যে অনেক দূর থেকে আসছি, মানে যে ঠিকানাটা দিছে সেটা আপনার চিনি সেটা হচ্ছে অনেক দূরে আর কি, যে আপনি যেভাবে তাড়াতাড়ি ডাক দিচ্ছেন ডাকের কারণে আমরা এই আমি দ্রুত চলে আসছি, দেখলাম যে ঘাম সেরে গেছে, হতে পারে লোকটা মানে এমনিতেও খামতে পারে। জিজ্ঞাসা করলো কথা বলতে, তো উনি বললো কি যে এই বাড়িতে
আপনি কাঁপছেন কেন,
কেন এরকম হচ্ছে আমার নানির খুব অসুখ বিনয়টি যত ডাক্তারি চিকিৎসা আছে করা হয়েছে কিন্তু কোনদিন যাওয়ার পরে আবার সে
জিজ্ঞেস করলে উনি কি করছিল ওই সময়টাতে,
উনি বললো যে এই বাড়িতে তিনজন তিনটা জিন আছে, তিনটা জিন এই কাজগুলো করতেছে, এই কাজটা ওনারা আর কি যে পরিবারগুলো আছে তাদেরকে কোনো সময় মানে ঠিকঠাকই দিবে না, এগুলা মানে ওনারা ই করে দিবে মানে কাউকে বড় হতে দিবে না। যেরকম আমাকে বলছে তোরা, আমি বললাম যে আমার কি কেন মানে আমি তো কোনো মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার বা কোনো ই ঝগড়াঝাটির মধ্যে থাকি না। তো উনি বললো যে তোমাদেরকে করা হয়েছে বা তুমি করা হয়েছে তাবিজ আছে বাসায়, আমি বলছিলাম তখন যে তাবিজ যদি থাকে তাহলে আপনি এখন আইনা উঠে দেখেন, উনি বললো যে না আমি এই তাবিজটা অনেক খারাপই দিয়ে বানাইছি আমি হাত দিব না, যে জিনটা উনি উনি জিনটা বললো যে তাবিজ দেওয়ার কথা কিন্তু আমি তাবিজের মানে বিরোধিতা সবসময় কারণ মানুষকে আমি বলি যে তাবিজ না দেয়, তো সেই জন্য আর কি আমি বলছি যে না তাবিজ দিব না যদি এমনিতে কোনো সলিউশন থাকে সেটা বলি। তো উনি বললো যে তোমার দেখো তোমার ভাই এবং বোনের মানে তোমাদের হাতগুলা দুইটা ছোট বড় করে রাখছে, সেটাও আমি লজিক খুঁজলাম হতে পারে যে ডান হাত বাম হাত তোমাদের সমান না হতে পারে, তখন অন্যজনের কাছে মানে হাত মাপ দিলাম তখন আমাদের হাতটা ছোট বড় হইল যেটা ওই জিনের নাকি ওর কাছে টুক বললো, কিন্তু আরেকজনের হাত মাপ দিল সামনাসামনি তখন ওনারটা সঠিক মাপ হয়। এটাও বুঝলাম না আসলে আমি
এটা আপনাকে একটা সুতা দিয়ে মাপছে না
যাবে ওনার কেন এরকম ক্ষতি করতেছে এরকম মানে ক্ষতি তো করা ঠিক না আর কি। আমি যে সমস্যাটার মধ্যে আছি সেটা হচ্ছে যে আমি যদি কোনো কাজে যাই এ পর্যন্ত আমি অনেক
বিভিন্ন রকমের সমস্যার মধ্যে আপনি আছেন, আমরা সেই জায়গাটা থেকে রেজা ভাইয়ের কথা শুনবো। রেজা ভাই, আমরা যে স্টোরিটা এখানে দেখলাম ছায়া কেন্দ্রিক যে গল্পটা আমি বললাম ফেসবুক মিলিয়ে সবকিছু মিলিয়ে, এটাকে প্যারানর্মাল জায়গা থেকে ব্যাখ্যা করার অনেক বড় একটা সুযোগ আছে, আপনি যদি একটু ছোট করে বলেন।
এটা ছোট করে এটাই বলবো যে যদি বলি যে আপনি ছবিটা দেখালেন ছায়া, উনি যেটা বললো ছায়া ঘরের মধ্যে হাঁটে, এটা খুবই কমন আমাদের প্রতিটা ঘরে এই জিনিসটা হয়, এভরি মানে ইচ অ্যান্ড এভরি ঘর সারা পৃথিবীর বিশ্বের প্রতিটা ঘরে ঘটনা ঘটে, আমরা কেউ দেখি কেউ দেখি না, যারা দেখি তারা ভয় পাচ্ছি যারা দেখতেছি না তারা ভয় পাচ্ছি না, ঠিক সেম ঘটনা কিন্তু আমার ঘরে হচ্ছে। আমি গতকালকে দেখছি আমার দোলনার উপরে নিজের চোখে লোহার দোলনা, বাতাস নাই কিছু নাই, আমার দোলনার উপরে গুঞ্চাম লাগানো দোলনার দোলনার পাশ দিয়ে আমি যখন গেলাম বারান্দা যে পাশ দিয়ে তার বড় ছায়া চলে গেলো বাইরে দিয়ে আমাকে সেটা ন্যাচারাল আমি দেখতে পাই। তো এটা প্রতিটা ঘরেই ঘটে, যারা আজকের আমার প্রোগ্রাম শোনার পর দেখতে পারবেন তারা হয়তো ভয় পাবেন, বাট এটা জিনের কাজ, জিনের বাচ্চাদের কাজ, জিনা দুষ্টামি করে, এটা ক্ষতিকারক জিন না। আর ছোট আর কিছু বলার নেই।
ওকে, সো আমার মনে হয় রেজা ভাই ওনার সঙ্গে পার্সোনালি ওনার বিষয়গুলো নিয়ে বলবেন। প্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠানের অনন্য সেগমেন্ট আমরা বলবো আমাদের মেইল, আমরা একটা গুরুত্বপূর্ণ মেইলে এই মুহূর্তে ঢুকছি সেটা পড়বো। যে মেইলটা আমি পেয়েছি ওনার নাম পরিচয় দিয়েছেন, আসসালামু আলাইকুম কি প্রিয় ভাই, আশা করি ভালো আছেন, মানসিকভাবে বিপর্যস্ত হতাশ মন নিয়ে মেইল করলাম, যদি আপনার দৃষ্টিগোচর না হয় এই লেখা অবহাবনার কারণে অভ্যস্ত হয়ে গেছি সব ক্ষেত্রে পরাজিত হতে হতে, আপনার ডর প্রোগ্রামের আমি নিয়মিত শ্রোতা, সঙ্গত কারণে আমার নামটি প্রকাশ না করার অনুরোধ জানাচ্ছি, সেজন্য বলিনি প্রথমে। আমার জন্ম 1983 সালে, যখন 8-10 বছর বয়স তখন থেকেই নাকি হঠাৎ হঠাৎই অদ্ভুত আচরণ করতাম, কাউকে চিনতে পারতাম না, এমনকি প্রাপ্তবয়স্ক 4-5 জন আমায় ধরে রাখতে পারতো না। 15-16 বছর বয়স থেকে আর সমস্যা হয়নি, এরপর আমার বাবা মা মারা গেলেন, আমি নিজ প্রচেষ্টায় ব্যবসাতে সফল হই। বিয়ে করে 2012 আমি সুস্থ সবল সামাজিকভাবে সুনাম নিয়ে সমাজে বসবাস করছিলাম। 2014 কক্সবাজার বেড়াতে যাই ওয়াইফকে সহ। সেখানে হোটেলে রাত্রি যাপনকালে শিয়ালমুখ লোমশ একটি মানব আকৃতির প্রাণী আমার বুকে এসে গলায় চেপে বসে। আমার স্ত্রী গোঙানি শুনে আমায় ডাকে, তখন ওটা দেয়াল ভেদ করে চলে যায়। গলায় খুব ব্যথা এবং দাগ অনেকদিন ছিল। এরপর থেকেই বিপর্যয় নেমে আসে আমার জীবনে। আমার স্ত্রীর গর্ভে সন্তান নষ্ট হয়, ব্যবসায় মন বসে না, সন্তানের জন্য অনেক ডক্টর প্রফেসর কবিরাজ কিছুই বাকি রাখেনি, যে যেটা বলেছে সেটাই করেছি। কবিরাজদের কিছু প্রক্রিয়া অদ্ভুত ছিল। এদের মধ্যে একজন কবিরাজ আমার বাড়ির চারপাশে পিতলের প্লেটে আরবি কি যেন লিখে ঝুলিয়ে গেল। আমারও আমার স্ত্রীর ব্যবহৃত পছন্দের জামাও নিয়ে গেল, শুধু ফোন করে টাকা চাইতো। এক পর্যায়ে বিরক্ত হয়ে বলি, আর কত টাকা দিব, কাজ হোক তাহলে যা বলবেন তার বেশি দেব। এরপর থেকে আমি আর্থিকভাবে সামাজিকভাবে এবং শারীরিকভাবে একদম শেষ হতে থাকি। আমাদের হাসি খুশি জীবনে অন্ধকার নেমে আসে, ঝগড়া লেগেই থাকে, এমনকি যেই যে কাজে হাত দিই তা শেষমেষ আর হয় না। যাই হোক, 100% শিওর কাজ বা উদ্দেশ্য শেষমেশ ধূলিসাৎ হয়ে যায়। এখন প্রায় হাল ছেড়ে দিয়েছি, ব্যবসাতে যাই না প্রায় বছরের বেশি, সন্তানও হয়নি, প্রায় অ্যাবনর্মাল আচরণ করি, ধ্বংসের দিকে আমার প্রায় সাজানো সংসার। জীবনে একটা সময় ছিল যখন রাত্রি হলে ভাবতাম জীবন থেকে মধুর একটা দিন চলে গেল, খুব কষ্ট হতো, আর এখন ভাবি কেন যাচ্ছে না। আরো অনেক কথা, ঘরে হঠাৎই সবকিছু খোলা হয়ে যায়, মনে হয় কুয়াশায় ঢেকে আছে, বাজে গন্ধ সুগন্ধ প্রায়ই পাই আমরা। বলে শেষ হবে নাকি দিয়া ভাই, আমি আপনি প্রায়ই বলেন রেজা ভাই নাকি কারো বিপদে বসে থাকতে পারে না, প্লিজ রেজা ভাই কি করতে পারে জানাবেন, ডর টিমের সাফল্য কামনা করছি, ধন্যবাদ। উনি কোনো ফোন নাম্বার দেননি, দিলে আমি অবশ্যই ওনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতাম। ইভেন উনি নামটা, হ্যাঁ নামটা বলেছেন, নামটা আমি করছি, আমি মেরে একটা রিপ্লাই দিচ্ছি আপনাকে, বসে এখনই বসে রিপ্লাই দিচ্ছি। আর রেজা ভাই আপনার যদি কিছু বলার থাকে আপনি বলেন।
আমার যেটা বলা কি ভাই খুবই ইম্পর্টেন্ট, ওনার যে ইমেলটা করলো এটা লক্ষ লক্ষ মানুষের একটা প্রশ্ন যে কবিরাজ কাজ করে কিন্তু হয় না কেন। আমি একটা কথা স্পষ্ট বলে দিই সবার জন্য, এটা মানে ফর এভরিওয়ান, সেটা হচ্ছে এই কবিরাজ যারা আছে বন্ধ যারা বা যেটাই হোক, আমি যাই না মানে জাস্ট ওপেনলি বলতেছি আমি যে ব্যাপারটা ক্লিয়ার কাট, এরাই বান মানে মানুষকে, এরাই তাবিজ করে কুফরি করে এবং এরাই সমাধান করে দেয়। আর উনি যে কাপড় দিছে, ব্যবহৃত কাপড় পোশাক দিছে কবিরাজকে, সব জীবনের সবচেয়ে বড় ভুল করছে। আমরা জানি কুফরি করার জন্য, এই ব্ল্যাক ম্যাজিক করার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তো এটা বিরাট বড় ভুল করছে উনি, এবং আমি দোয়া করি বাচ্চা হয়ে যাক, ওনার ডিসেম্বরের পর বাচ্চা হতে পারে, বাট আমার ছবি দেখতে হবে।
আজকের মতো আমরা শেষ করছি ডর ইক্লিপস, এবং ডর ইক্লিপসে আমরা গত পর্বে দেখিয়েছিলাম যে আসলে ব্ল্যাক ম্যাজিকটা কিভাবে হয়, এটার স্টোরিটা কি। আমরা আজকের এপিসোডে দেখিয়েছি যে আসলে কারা এই ধরনের কাজগুলো করতে পারেন, এবং একই সাথে কি ধরনের ভণ্ডামি হচ্ছে ধর্মকে ব্যবহার করে বা অন্যান্য বিষয়কে কেন্দ্র করে। আমার মনে হয় যারা আজকের অনুষ্ঠানটা পুরোপুরি শুনেছেন তারা কিছুটা হলো আজ পাবেন যে আসলে আমরা যে ভিক্টিম হচ্ছি এটা আমাদের অজ্ঞতারই কারণে।
আমার শেষ মুহূর্তে এটাই বলার আছে যে যারা যারা আমাদের প্রোগ্রাম শুনেন তারা একটু বিজ্ঞান ভিত্তিক হন, একটু নিজেকে সচেতন করেন, মানে প্রতিটা জিনিসের যুক্তি খুঁজবেন, যেটা যুক্তি নেই সেটা জিরো। যদি যুক্তি খুঁজে না পান, মনে করেন সুপারস্টিশন বা সামথিং রং, তাহলে আল্লাহর উপর ছেড়ে দেন। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে আপনাকে হেল্প করতে পারবে একমাত্র আল্লাহ ছাড়া।
Exclusively on FusionBD.com.